বিশিষ্ট খোলাফায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যাতে প্রত্যেকেই নিজেদের আল্লাহমুখী জীবনের মূল হজরতজির ইসলাহ, তরবিয়ত, এহসান ও অবদানের কথা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পেশ করেছেন। শুনলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাসিক ইস্তেমার কার্যক্রম শুরু হইতেছে। আল্লাহ পাকের দয়া মেহরবানিতে আলহামদুলিল্লাহ এখানে প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইস্তেমা হয়। এই মাসিক ইস্তেমাতে আমাদের প্রাণপ্রিয় শায়খ মোর্শেদ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের, বড় বড় খোলাফায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম সাহেব, নায়েবে মোহতামিম সাহেব শেখুল হাদিস, মুফতি মুহাদ্দিস, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার ওনারা আসেন। আলহামদুলিল্লাহ ওনারা বয়ান শোনার জন্য আসেন। হযরতুল্লাহর খোলাফায়ে কেরামের ভিতরে হযরতুল্লাহ দাওয়াত বারাকাতুম যাদেরকে নির্বাচন করেন ওনারা এখানে আসেন এবং বয়ানও ফরমান। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই মজলিসকে কবুল ফরমান। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় শায়খ মোর্শেদ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমী সাহেব দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল মুসলিম বাজার মাদ্রাসা মিরপুর।
আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله, وإذا فسدت فسد الجسد كله, ألا وهي القلب. أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم, سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده, سبحان الله العظيم, لا إله إلا الله الحليم الكريم, সুবহানাল্লাহ রব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহরবানি, যিনি আমাদেরকে বর্তমান জমানার আল্লাহ পাকের শ্রেষ্ঠ, আল্লাহ পাকের বন্ধু আরেব বিল্লাহ রুমিয়ে জামানা আমাদের প্রাণ প্রিয় শেখ আমাদের হজরতওয়ালার সহবতে আমাদেরকে যে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে আসার কি দরকার, কি প্রয়োজন? আমাদের মধ্য থেকে আমরা অনেকে মনে করি যে তাসাউফ ও তরিকত তথা পীর মাশায়েখ আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতের যাওয়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ কিসের? যে কোনো জিনিসের আহমিয়ত এবং গুরুত্ব যখন বুঝে আসে স্বাভাবিকভাবেই মানুষ সেটাকে মূল্য দেয়, সেটার গুরুত্ব তারা বুঝে। আগে জিনিস বুঝতে হবে, আল্লাহ পাক আমাদের সকলকে এ বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার এবং বুঝার তৌফিক দান করেন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম, আগে নিজের কথা বলেছেন, আমাকে আগে বাঁচাতে হবে, অন্যের বিষয় অনেক পরে। কু আনফুসাকুম আল্লাহ তাআলা আগে বলেছেন, ওয়া আহলিকুম পরে। আরেক জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আমি যদি সঠিক রাস্তা পেয়ে যাই, আলাইকুম আনফুসাকুম আমাকে নিজেকে আগে দেখতে বলছে, আল্লাহ পাক যদি আমাকে হেদায়াত দান করেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার সহি রাস্তা যদি আমি পেয়ে যাই, আমি যদি বুঝি, অন্যরা যদি বেরাও হয়ে যায় আমার ক্ষতি হবে না। কিন্তু আমাকে আগে দেখতে হবে, আমার অবস্থাটা আমাকে বুঝতে হবে, আমি কোথায় আছি। আমি যদি আমার বিষয়টাকে স্পষ্ট করতে পারি, ইমামে গাজালী আলাইহি রাহমা যে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে সে আল্লাহকেও চিনবে। নথি হাল কি জব তুমি আপনি খবর রহে দেখতে আওর ও ক্যায় বহুনর পরি জব আপনি বুরাইও পে নজর তো নজর পে কোই বুরা না রাহা। অন্য কে কি করলো সেটা বিষয় না, আমার কি অবস্থা হবে। সাহাবায়ে কেরামের মেজাজ কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। উনি কিনা জিজ্ঞাসা করছেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হুযাইফা দেখো তো তোমার কাছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে লিস্টটি রেখেছেন সেই লিস্টটির মধ্যে আমি ওমরের নাম আছে কিনা।
নিজেকে নিয়ে ভেবেছেন সাহাবায়ে কেরাম, এটাই আসল মেজাজ, আমাকে নিয়ে ভাবতে হবে। কু আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন তুমি তোমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তুমি তোমাকে বাঁচাও। আরেক দিক থেকে আল্লাহ পাক বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন ইবাদত করার জন্য, মৌত পর্যন্ত ইবাদতও করা লাগবে আবার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোও লাগবে। কিভাবে সম্ভব? ওদিক দিয়ে শয়তান আল্লাহ পাকের কাছে হযরতে আদম আলাইহিসসালাম কে যখন নাকি সেজদা করার জন্য আল্লাহ পাক বলেছিলেন, শয়তান অস্বীকার করেছিল, সে বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, قال انا خير منه خلقتني من نار وخلقته من طين, আল্লাহ পাক বলেছেন বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, فانك رجيم وان عليك لعنتي الى يوم الدين। শয়তান একটি কথা বলেছিল তখন, قال ربي فانذرني الى يوم يبعثون, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, যে বনি আদমের জন্য আমি অভিশপ্ত হলাম তারা কিভাবে জান্নাতে আসে আমি একটু দেখব। সুযোগ চেয়েছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বলেছেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারি, যাও তোমাকে সুযোগ দিলাম। শয়তান কসম খেয়ে বলেছিল ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম খেয়ে বলি বনি আদমের সকলকে আমি গোমরা করে ফেলব। আল্লাহ পাকের কাছে সে কথা বলে এসেছে, শয়তানে রাজিম শয়তানে মালউন, আল্লাহ পাক একটি জবাব দিয়েছেন শয়তানকে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সবাইকে পারবে না, আমার ওই সমস্ত বান্দাদেরকে ধোকা দিতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না, যারা আমার বান্দাদের মধ্যে যারা মুখলিসিন, যারা যাদের ভিতরে এখলাস আছে। কি আছে যাদের মধ্যে? এখলাস। মুখলিসিনদেরকে তুমি পারবে না, মানে এখলাস থাকে কোথায়? যারা মুখলিসিন, যাদের ভিতরে এখলাস আছে, এখলাসটা থাকে কোথায়? হাতে থাকে? অঙ্গ প্রত্যঙ্গে থাকে? বাহ্যিক কোথায় থাকে? যত জায়গায় আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, ইবাদত করতে বলেছেন ইখলাসের সাথে। ইখলাসের সাথে যদি ইবাদত না হয়, মান সাল্লা লিউরাই বিহিন্নাস, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সে তো শিরিক করলো। এখন এই এখলাস মুক্ত ইবাদত আমার আপনার কিভাবে হবে? এখলাস কোত্থেকে আসবে? কোত্থেকে শিখবো আমি আর আপনি? কোন কারখানায় এখলাস পাওয়া যায়? কোন দোকানে পাওয়া যায়? কোন মার্কেটে পাওয়া যায়? কোন শপিং মলে পাওয়া যায়? আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, ওটা যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক, ওটা নষ্ট হয়ে গেলে পুরো দেহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরাটা হলো কলব। এখন ডাক্তাররা যদি ওপেন হার্ট সার্জারি করে, বাইপাস করে, কলবটাকে যদি কেটে ফেলে, মাঝখানে এই কলবের মধ্যে যা কিছু থাকে, এখলাস থাকে, সবরের মাদ্দা থাকে, শুকর থাকে, যে সমস্ত দামি দামি যে সমস্ত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, দুনিয়াবি ডাক্তার যদি এগুলোকে খোঁজে, বাইপাস করার পর ওখানে পাবে না। ওখানে পাবে না। কিছু ইবাদত আছে যেগুলো জাহিরি ইবাদত, জাহিরি কিছু মালাকা কিছু যোগ্যতা আছে, নামাজ পড়া এটা জাহিরি ইবাদত, রোজা রাখা জাহিরি ইবাদত, যাকাত দেওয়া জাহিরি ইবাদত, হজ করা জাহিরি ইবাদত। কিছু নাফরমানি আছে যেগুলো স্পষ্ট জাহিরি, জিনা করা জাহিরি গুনাহ, সুদ খাওয়া দেওয়া নেওয়া জাহিরি গুনাহ, হত্যা করা জাহিরি গুনাহ, ছিনতাই করা জাহিরি গুনাহ। দেখা যায় কিছু ইবাদত আছে যেগুলো দেখা যায়, কিছু ইবাদত আছে গুনাহ আছে যেগুলো দেখা যায়, কিছু ইবাদত আছে যেগুলো দেখা যায় না, কিছু গুনাহ আছে যেগুলো দেখা যায় না, যেগুলো সম্পর্ক কলবের সাথে। তাকাব্বুর কিবির গুনাহ এটা দেখা যায় না, এটার উৎপত্তি ভিতরে। এই সমস্ত হাসাদ গোসা কিনা এগুলোর উৎপত্তি হলো কলবের থেকে। এগুলো কলবের ভিতরে পয়দা হয়, দুনিয়ার কোন ডাক্তার এগুলো এগুলো বের করতে পারবে না, এগুলো চিকিৎসাও করতে পারবে না। আমি তো পারবই না, ডাক্তার লাগবে, ডাক্তার ছাড়া এগুলো হবে না, দুনিয়াবি ডাক্তাররা পারবে না। আর এগুলো এমন বিষয়, কলবের যে রোগ, কলবের যে সমস্ত সমস্যা, এগুলো এমন সমস্যা, এই সমস্যাটা সমস্ত জাহির ইবাদতকে ধ্বংস করে দিবে। এখলাস যদি কারো না থাকে, যতই ইবাদত করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যত ইবাদত করুক, কোরআন তেলাওয়াত করুক, জিকির করুক, যত ইবাদত করুক, কিছুই টিকবে না যদি এখলাস না থাকে। নামাজ পড়েছে, এখলাস নেই, এই এই নামাজ টিকবে না। হজ করলো, এখলাস নেই, রিয়ান ও সমাতান, মানুষ হাজি বলবে এই জন্য হজ করেছে। কালকে আমাদের ময়দানে ধরবেন আল্লাহ পাক এই সমস্ত হাজি সাহেবদেরকে। হজ করেও যদি কিয়ামতের ময়দানে পাকড়াও হতে হয়, নামাজ পড়েও যদি পাকড়াও হতে হয়, আল্লাহ রাস্তায় শহীদ হয়েও যদি কিয়ামতের ময়দানে পাকড়াও হতে হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, তুমি কি করেছ? আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি। আল্লাহ পাক বলবে তুমি তো মানুষকে দেখানোর জন্য করেছ, মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এরকম একজন একজন করে আল্লাহ পাক সামনে আনতে থাকবেন। আমার সমস্ত, আমার আপনার ভাই সমস্ত ইবাদতের খোলাসা, এই ইবাদত গুলো পারফেক্ট হওয়ার জন্য যে জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো আমি কোত্থেকে অর্জন করব? আমার যদি জ্বর হয়, সর্দি কাশি হয়, আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে দেখে ওষুধ দিয়ে দিবে, আমি ভালো হয়ে যাব। শারীরিক যত রোগ বিমারি আছে এগুলো সুস্থতার জন্য দুনিয়াবি ডাক্তারদের কাছে গেলে এটা চিকিৎসা পাওয়া যায়। কিন্তু আমার আপনার কলবের মধ্যে, আমার আপনার আভ্যন্তরীণ যে সমস্যা, এগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, জাহিরে ইবাদত বন্দিগিও সব ধ্বংস হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন এবং সাদিকিনদের সোহবত উঠাতে বলেছেন, এমন ভাবে সোহবত উঠাতে বলেছেন, লিতাকুনু মিসলাহুম, আল্লাহ ওয়ালাদের সাথে এমন ভাবে থাকতে বলেছেন যেন যারা সোহবত উঠাবে, যাদের সোহবত উঠাবে এদের মতো যেন হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই আমাদের বড়রা বলেছেন, উনসে মিললে কি হয় ইহি এক রাহ, মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর। আল্লাহ পাককে যারা পেয়েছেন, আল্লাহকে যদি কেউ পেতে চায়, তাহলে তাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নেই। আমার আপনার সমস্ত এবাদত বন্দিগি এগুলোকে যদি আমরা পিওর করতে চাই, আল্লাহ পাকের কাছে মকবুল করতে চাই, তাহলে যে এখলাসের প্রয়োজন, যে এখলাসের কথা আল্লাহ পাক বলেছেন, এবাদত করতে হবে এখলাসের সাথে। এবং শয়তানকে আল্লাহ পাক বলেছেন, আমার মুখলিসিন বান্দা যারা আছে এদেরকে তুমি ধোকা দিতে পারবে না। তাহলে এখলাস কোত্থেকে আসবে? এই এখলাসের দৌলত তো এখলাসওয়ালাদের কাছে আছে, এটা শিখতে হয়, এটা শিখার জিনিস। সোহবত ছাড়া, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া এটা শিখার কোন সুরত নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন সারা বাংলাদেশ থেকে, শুধু সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অসংখ্য রাষ্ট্রে আল্লাহ পাক আমাদের প্রাণপ্রিয় শায়খ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ রুমি জামান হযরত শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামত বরকাতুহুল আলিয়া, আল্লাহ পাক আমাদের সামনে আমাদের মাঝে এমন এক দৌলত রেখেছেন। আজকে আমরা তালাশ করছি, এদিক সেদিক তালাশ করছি, আল্লাহওয়ালা খুঁজি আমরা। এই আয়াত আল্লাহ পাক যে বলেছেন কিয়ামত পর্যন্তের জন্য বলেছেন না, কুনু মা সাদিকিন, এটা কিয়ামত পর্যন্তের জন্য বলেছেন। যেই সাদিকিনদের সোহবত উঠায় আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা হবে, যে আল্লাহওয়ালাদের সোহবত উঠায় আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা হবে, ওই সমস্ত আল্লাহওয়ালা তো কিয়ামত পর্যন্ত থাকবেন। আমি আর আপনি যদি পিওর গোশত তালাশ করে নিতে পারি বাজার থেকে, কোনটা ভেজাল মুক্ত, পিওর গরুর গোশত কোথায়, এটা আমরা বের করতে পারি। পিওর সবজি কোথায় পাওয়া যায়, এটা আমরা বের করতে পারি। পিওর মাছ কোথায় পাওয়া যায়, এটা আমরা বের করতে পারি। তাহলে আল্লাহওয়ালা পিওর আল্লাহওয়ালা কোথায়, এটাও তো আমরা বের করতে পারবো। প্রথম কথা হলো কেয়ামত পর্যন্ত এই সমস্ত আল্লাহওয়ালা থাকবে না, থাকবে না, থাকবে, এটা আল্লাহ পাকের ওয়াদা, কেয়ামত পর্যন্ত থাকবে। তো কেয়ামত পর্যন্ত থাকলে এখন নাই,
আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আজকে প্রায় এক যুগের বেশি, আমি আমার নিজের কথাই বলি, এক যুগের বেশি আল হযরতজির সাথে সম্পর্ক, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার অনুভূতির কথা বলি, আহা, সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রসুলকে না দেখতেন, ওই কাইফিয়ত কোত্থেকে শিখতেন? আল্লাহওয়ালাদের কাছে কাইফিয়ত শিখার জন্য, অবস্থা শিখার জন্য আসতে হয়। কোন অবস্থা থেকে ওনারা আল্লাহ পাকের হুকুম মানেন, ওনাদের রাত, ওনাদের দিন, ওনাদের চলাফেরা, ওনাদের সব কিছু কিভাবে হয়, এটা শিখার বিষয়। না কিতাব উসে, না ওয়াজ উসে, না জর সে পয়দা, দিন হাসিল হতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা। শুধু কিতাব পড়লেই যদি সবকিছু হওয়া যেত, আল্লাহ পাক কোরআন যখন নাজেল করেছেন রসুল পাঠিয়েছেন না, রসুল পাঠানোর কি দরকার ছিল, কিতাবই তো যথেষ্ট ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা সাহাবা হয়েছেন আল্লাহ রসুলের সোহবতের দ্বারা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে দেখে দেখে সবকিছু শিখেছেন, কিভাবে নামাজ পড়েছেন আল্লাহ রসুল, আল্লাহ রসুলের রুকু কেমন ছিল, সেজদা কেমন ছিল। আমাদের হযরতজিকে যদি না দেখতাম, জীবন্ত নামাজ কিভাবে পড়তো এটা দেখার তৌফিক হইত না। আল্লাহু আকবার আল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, হযরত নামাজে হাত বাঁধার আগে কত সময় নিয়ে হাত বাঁধেন, নিজেকে পরিপূর্ণ নামাজের মধ্যে আনার একটা প্রস্তুতি, দেখলে বোঝা যায়। আমরা তো হুট করে এসে নামাজে দাঁড়ায় যাই, যে নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, গাফলতির সাথে যে নামাজ হয় সে নামাজের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ। কিতাবে তো আমরা পড়েছি, ছাত্রদেরকে আমরা পড়িয়েছি, হাদিসের কিতাবে পড়েছি, ছাত্রদেরকে আমরা পড়েছি পড়িয়েছি এগুলো, কিন্তু আল্লাহর হযরতের কাছে যদি না আসতাম তাহলে এরকম নামাজ দেখার সুযোগ হতো না। কিভাবে নামাজ পড়তেছেন, কিভাবে রুকু করতেছেন, কি আজমতের সাথে নামাজ পড়তেছেন। লা সলাতা ইল্লা বি খুশুইল কলব, খুশু খুজুর সাথে নামাজ না পড়লে ওই নামাজ তো নামাজই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এক বুজুর্গ বলেছেন, ইয়া রব তেরে ওশাক সে হো মেরি মুলাকাত, ইয়া রব তেরে ওশাক সে হো তে মেরি মুলাকাত, জিনকে ফয়জ সে কায়েম হে ইয়ে আরজ সমাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বৃদ্ধ 100 বছর বয়স, অনেক বুজুর্গ আল্লাহওয়ালা, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত কত বুজুর্গরা দেশে বিদেশে সব জায়গায় মৌমাছির মতো ছুটে আসতেছেন এখানে কি জন্য? এখানে কোন বিরিয়ানি পোলাও কোরমা আছে? এখানে এখানে কি আছে? এখানে যে জিনিস আছে এটার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে জিন্দা করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যার তাফসীর করেছেন ইল্লা লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহকে কোত্থেকে চিনব আমরা, কার মাধ্যমে চিনব? যারা আল্লাহকে চিনেছে ওনার মাধ্যমে আল্লাহ আল্লাহকে চিনা যাবে, এটাই একমাত্র রাস্তা। এই জন্য আল্লাহ পাক বলেছেন কোন মাস সাদিকিন। হযরতজি কিভাবে মুনাজাত করেন, মুনাজাতের কাইফিয়তটা কি? মুনাজাত তো আমরা করি, পাইকারি মুনাজাত করি, আল্লাহ পাকের কাছে আজমতের সাথে কিভাবে মুনাজাত করতে হয়? এক হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন, বাদিরু বিল আমাল সাবান, সাতটি জিনিসের আগে তোমরা দ্রুত আমল করো। সাতটি জিনিস আসার আগে কয়টি জিনিস? বাদিরু বিল আমাল সাবান। আল্লাহ রাসূল বলেছেন হাল তানতাজিরুনা, হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান আও গিনান মুতগিয়ান আও মারাদান মুফসিদান আও হারামান মুফনিদান আও মাউতান মুজহিজান আবিদ্দাজ্জালা ফাশারুন গায়িবুন ইউনতাজার আবিসসা আসসাআতু আধহা ওয়া আমর। তোমরা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে কিছুক্ষণ আগে খানকার মধ্যে বসা ছিলাম, কিছু কারগুজারি শুনতেছিলাম, একটি হাদিস আপনারা শুনেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত খারাপির মূল হল দুনিয়ার মহাব্বত। কি বলেন? দুনিয়ার মহাব্বত। এখন দুনিয়ার মহাব্বত দিয়ে তো আমার দিল ভরা, এটা আমি দূর করবো কোত্থেকে? কিতাব পড়ে? হবে না, হবে না, কিতাব পড়ে, কিতাব পড়ে হবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভি নব্বরাল্লাহু মারকাদাহু ওনার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়া সব খারাপের মূল। দুনিয়া, দুনিয়া খারাপ না। হযরত একটা মিসাল দিয়েছেন, পানি যদি নৌকার নিচে থাকে, পানি আছে না, পানি, পানি যদি নৌকার নিচে থাকে নৌকা নিরাপদ, কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে তো ওই নৌকা ডুবে যাবে। দুনিয়া যদি কারো দিলের ভিতরে না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়া যখনই দিলের ভিতরে ঢুকবে বাস সব সব ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূলও বলেছেন এটা, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তাআমালুন। আল্লাহপাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দেখেন আমরা কি করি, কি করব আমরা। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের পূর্বেকার যারা দুনিয়াতে এসেছিল, পূর্বেকার উম্মত যারা, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তারা ধ্বংস হয়ে গিয়েছিল যে কারণে দুনিয়া নিয়ে তারা মত্ত হয়ে গিয়েছিল। ফাতানাফাসু ফিহা, তারা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল এটা নিয়েই ভয় করেছেন যে আমি আমার উম্মতের জন্য কোনো কিছু নিয়েই ভয় করি না, শুধু একটি জিনিস নিয়ে ভয় করি, ওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আমি দারিদ্রতা নিয়ে তোমাদের তোমাদের তোমরা দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, এটা নিয়ে আমরা ভয় করি না, আমরা ভয় করি, আল্লাহ রাসূল বলে আমি ভয় করি তোমাদের দারিদ্রতা নিয়ে না, আমি ভয় করি তোমাদের দুনিয়ার মহাব্বত নিয়ে। আমি সব কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিতেছি, সব কিছু করি, কিন্তু আমার দিলটা দুনিয়ার মহাব্বতে ভরা, সব শেষ। এখন এই মহাব্বত দূর করবো কোত্থেকে, কিভাবে দূর করব, দূর করার পদ্ধতি কি, এটা আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া এটা দূর হবে না। এক লোক কাগজপত্র নিয়ে এসেছে হযরতজির কাছে, হযরতজিকে একটা জমিন হযরতজিকে হাদিয়া করবেন। আচ্ছা বলেন তো, জমিন তো দূরের কথা, 500 টাকার একটা নোট যদি আমাকে কেউ হাদিয়া করে, আমি যদি জানি আমাকে হাদিয়া দিতে এসেছে, তা আমি তো পরেশান হয়ে যাব। এক আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা আব্দুস সালাম শেখ, সকাল থেকে আসর পর্যন্ত অপেক্ষায় ছিলেন খানকাতে, হজরতজিকে একটি জায়গা একটি জমিন হজরতকে হাদিয়া করবেন। এই কথাটা হজরতজিকে জানানো হয়েছে, অমুক আল্লাহর বান্দা কাগজপত্র নিয়ে সবকিছু নিয়ে রেডি, হজরতজি আপনাকে হাদিয়া করবেন। হজরতজিকে বারবার বলার পরে, বারবার বলার পরে, বারবার বলার পরে সর্বশেষ হজরতজি বলেছেন, আরে ভাই এগুলি বহুত পেরেশানি, রাখো তোমার জমিন, এটি কোত্থেকে শিখব, দুনিয়ার মহাব্বত যে ত্যাগ করা লাগবে এটা কোত্থেকে শিখব, হব্ব দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, যেটা এই দুনিয়াকে ত্যাগ করা কোত্থেকে শিখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান রাস্তা দিয়ে আমরা যারা হাঁটি, বিভিন্ন লোক যদি কে এমন না আছে ঢাকা শহরে যার একটু জায়গা নেই, কিন্তু হজরতজির এই সমস্ত ফিকির নেই। হজরতজির ফিকির হলো ওই ফিকির, ওই ব্যথা, যে ব্যথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। ফালা আল্লাহ কা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আল্লাহ রাসূলের ভিতরে ব্যথা ছিল, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, এরা কেন ইমানদার হয় না, আল্লাহ পাক বলেছেন আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন। হজরতজির জবানে শুনেছি হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাই বলতেন যে ভাই আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলি হবে, আমি তো দেখে যেতে পারলাম না, তা কি লাভ। আমাদের হজরতজির একই একই ফিকির, একই ব্যথা। আমি তো ভাই হজরতজিকে, আমি তো আজকে প্রায় দেড় যুগ হয়ে গেছে, আমি তো হজরতজিকে কোনোদিন দেখি নাই, নিজের জরুরত পুরা করার জন্য বাসায় যেয়ে আসেন। আমার আপনার জন্য এই উম্মতের ব্যথায় হজরতজি পুরাটা সময় ওয়াকফ করে দিয়েছেন খানকার মধ্যে, আমার আপনার জন্য। হজরতজি হাম তো মায়েলে, হাম তো মায়েলে বা করম হ্যাঁ কুই সায়েল হি নেই, হজরতজি তো দেওয়ার জন্য বসে আছেন, আমরা নেওয়ার মানুষ নেই, ওই ব্যথা নিয়ে আছেন, আমি আপনি কিভাবে আল্লাহ ওয়ালা হয়ে যাই, কিভাবে গুনা ছেড়ে দেই, আমার থেকে আপনার থেকে একটা আদনা গুনাও যেন না হয়, এই গনিমত যেন আমরা এটাকে, এই গনিমতকে যেন আমরা কাজে লাগাতে পারি। এই গনিমত যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আর এটা এখানে না আসলে, হজে যে সোহবতে না আসলে এটা দেখার তৌফিক হবে না। আল্লাপাক আমাদের সকলকে বেশি বেশি হজরতজির সোহবত উঠায়ে আমাদেরকে সত্যিকার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন হযরত ওয়ালাদ আহমদ বরকাতুহুমের বিশিষ্ট খলিফা মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা এর সম্মানিত উস্তাদ মুফতি আনোয়ার হোসেন সাহেব দাওয়াত বরকাতুহুম।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم پورا دينের রাস্তা যেটা মানুষের ভিতরে দিন কিভাবে আসবে এটার ভিন্ন কোন পদ্ধতি নাই, একমাত্র রাস্তা একটাই, যে রাস্তা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে এসেছে সোহবতের মাধ্যমে, ওটাই একমাত্র রাস্তা দিন আসার। এছাড়া আর অন্য কোনো রাস্তাই নাই। কেউ যদি মনে করে যে আমি বড় শাইখুল হাদিস, বড় মুফতি, বড় মুফাসসির, আমি কোরআন মাজিদের তাফসিরের কিতাব পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের মারেফাত মহাব্বত হাসিল করব, হাদিসে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে আমি ওলি আল্লাহ হয়ে যাব, তাহলে যদি এরকম কেউ বুঝে থাকে, ভেবে থাকে, নিঃসন্দেহে এটা সে ভুলের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য ওই রাস্তায় অবলম্বন করতে হবে যেটা আল্লাহর রসুল যে রাস্তার উপরে যে রাস্তা দেখিয়ে গেছে, এটা হলো আহলুল্লাহর সোহবত। আহলুল্লাহর সোহবত ছাড়া এই পর্যন্ত দুনিয়াতে এমন কোন ইতিহাস বা এমন কোন নজির কেউ দেখাতে পারবে না যে উনি আল্লাহর অনেক বড় ওলি কিন্তু কারো সোহবত উনি অবলম্বন করেন নাই। ওলি অনেক বড়, অনেক বড় বুজুর্গ কিন্তু কারো সোহবত অবলম্বন করেন নাই, কারো সোহবতে থাকেননি, এরকম কোন নজির দুনিয়াতে নাই। বরং যে যত বড় ওলি আল্লাহ, যত বড় কামেল, যত বড় আরেফ, খুঁজে দেখা যাবে যে উনি ওই রকম এক লম্বা সময় কোন কামেল ওলি আল্লাহর সোহবতে কাটিয়েছেন, কামেল ওলি আল্লাহর সোহবতে কাটিয়েছেন। হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সোহবত কেমন জিনিস, সোহবত হল মুর্দা দিলকে জিন্দা করে দেয়, স্বয়ং মুর্দাও জীবিত হয়ে যায় সোহবতের মাধ্যমে। উদাহরণ যে ডিম, ডিম এই যে বাচ্চা দেয়, মুরগির থেকে বাচ্চা হয়, হাঁসের থেকে বাচ্চা হয়, ডিম তো মুর্দা, তো এটা যখন ২১ দিন একবারে কোন মুরগির তা যখন তায়ের নিচে থাকে, তো এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সোহবতের মাধ্যমে কি করে দেন, রুহ দিয়ে দেন তার ভিতরে, এবং এমন রুহ দিয়ে দেন যে এরপরে সে নিজেই ঠুকরিয়ে ওটা থেকে বের হয়ে যায়। তো যখন এরকম কোন মানুষ যে খুশ তার ভিতরে আল্লাহর মহাব্বত নাই কিন্তু আল্লাহর মহাব্বত লাভ করতে চায়, ওলি আল্লাহ হতে চায়, তো হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সে যদি কোন শায়খে কামেলের কাছে চল্লিশ দিন কাটায় চল্লিশ দিন শায়খের সোহবতে যেভাবে কাটানো দরকার ওইভাবে থাকে, তো অবশ্যই অবশ্যই সে ওলি আল্লাহ হয়েই যাবে। সে কিভাবে কাটাতে হবে, যে হযরত ওখানে বলে নাও যে একবারে খানকা থেকে বের হবে না, এমনকি পান খাওয়ার জন্য বের হবে না, ওভাবে যখন শায়খের কাছে থাকবে এবং সোহবত উঠাবে, তো ইনশাআল্লাহ সে এই চল্লিশ দিনের মাধ্যমে, উনি বলেন যে চল্লিশ কারো গুনাহ ছাড়তে পারে না কেউ, অনেকের অভিযোগ, অনেকে বলে যে হযরত আমি গুনাহ ছাড়তে পারি না, আমার দ্বারা গুনাহ হয়ে যায়। তো যদি এরকম কারো অভ্যাস থাকে যে গুনাহ ছাড়তেই পারে না, এরকম অবস্থা তার দিলের যে গুনাহ ছাড়তেই পারে না, রাস্তায় বের হলে গুনাহ, নজরের হেফাজত করতেই পারে না, তো হযরত বলেন যে সে চল্লিশ দিন যদি শায়খের সোহবতে থাকে সে অবশ্যই অবশ্যই তার যে গুনাহ ছিল এই গুনাহ আস্তে আস্তে কি হয়ে যাবে, ছাড়ার অভ্যাস একবারে আলহামদুলিল্লাহ এই সোহবতের মাধ্যমে তার ভিতরে এসেই যাবে। এবং এক সময় যে গুনাহ না করলে তার খারাপ লাগতো, এখন ওই নজর যদি একটু খারাপ পড়ে যায় তখন তার খারাপ লাগে, উল্টো, আগে না দেখলে খারাপ লাগতো, কষ্ট হতো, নজর হেফাজতই করতে পারতো না। তো শুধুমাত্র চল্লিশ দিন যে শায়খের সোহবতে কাটাবে, ইনশাআল্লাহ তার এই গুনাহ যে অভ্যাস তার ভিতরে আছে এটা কি হয়ে যাবে, ছুটেই যাবে। এখন জরুরত হলো আমাদের কি সোহবত, সবচেয়ে বড় যেই জিনিস সোহবত, এমন দামি জিনিস যে হাজারো লাখো সিজদা, লাখো নামাজ, তাসবিহ, এটার দ্বারা ওই মাকামে পৌঁছা যাবে না, এক জমানার সোহবতের দ্বারা যেটা অর্জন করা যাবে, এক জমানা সোহবতে বাউলিয়া, এই কবিতা তো আমরা সকলেই জানি, এই শেয়ার তো আমরা সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলমিনের কামিলিন যারা আরিফিন যে সকল ওলি আল্লাহ, ওনাদের সোহবতে সামান্যতম সময় সোহবত এটা এক শত বছর বেরিয়া ইবাদত করার চেয়ে উত্তম। এই কবিতা এই শের যখন মুফতি শফি রহমতুল্লাহ আলাই শুনেন তো ওনার খুব অবাক লাগলো যে এটা কিভাবে সম্ভব, এটা কেমন কথা যে এক ব্যক্তি এক শত বছর সে ফরজ নামাজ তো আছেই, তাহাজ্জুদ গুজার, তাসবিহাত আদায় সব কিছু করছে, বেরিয়া আবার কোনো রিয়া নাই, এখলাসের সাথে এই আমলগুলো ইবাদতগুলো করে যাচ্ছে, তো এটা আর সোহবত ওলি আল্লাহর একটু সময়ের সোহবত এর চেয়ে অনেক দামি ওটা। তো যখন ওনার ভিতরে এই প্রশ্ন আসলো তো হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার শেখ হযরতের কাছে গিয়ে বললেন যে হযরত এই কবিরা অনেক জিনিস আছে খুব বাড়ায় সারায় বলে, কবিরা একটা ছোট জিনিসকে বাড়াতে বাড়াতে বিশাল করে ফেলে, এটাই অভ্যাস সাধারণত দেখা যায় কবির বিভিন্ন কবিদের, তো ওনার কাছেও মনে হয়েছে এটা ওরকম একটা কবিতা যে এক জমানা কোন শেখের সোহবতে থাকা আর এদিকে একশত বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম, এটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আরে আসলে তো উনি তো কমই বলেছেন বরং কামেল ওলি আল্লাহর সোহবতে এক জমানা থাকা এটা তো এক লাখ বৎসরের বেরিয়া ইবাদতের চেয়েও কি উত্তম, এটা উনি শুধু হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এটা এরপরে দলিল দিয়ে বুঝিয়েছেন, যেহেতু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেমে দিন, যে দেখেন এই যে মানুষ তাদের যে ইবাদত বন্দিগি, এই সব কারো জিন্দগি ভর নামাজ আছে, তিলাওয়াত আছে, তাসবিহাত আছে, সব আছে, কিন্তু একজন সাহাবীর সমান কি সে হতে পারবে? সাহাবি কি নামাজের দ্বারা এরকম উঁচু মাকাম অর্জন করেছেন? কোন সাহাবি এই নামাজের দ্বারা উঁচু মাকাম, এত উঁচু মাকাম অর্জন করেছেন? রোজার দ্বারা তো এই নামাজ তো সকলেরই আছে। বরং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর এক ঘটনা এনে বলেন যে দেখেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, এসে ঈমান গ্রহণ করলেন উনি। ঘটনা আরেকটু আছে, তো ইসলাম গ্রহণ করলেন। ঘটনাক্রমে ওই সময় এক যুদ্ধ চলছিল, ওটা জেহাদের ময়দানের ঘটনা। তো যখন ঈমান ইসলাম গ্রহণ করলেন, এরপরে মুসলমানের সাথে সাহাবায়ে কেরামের সাথে উনি ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে ওই সাহাবি শহীদ হয়ে গেলেন, ওনার জিন্দগিতে নামাজও পড়া হয় নাই। ওই সময় কোনো নামাজের রক্ত ছিল না, কোনো রোজা ছিল না, অন্য কোনো ইবাদত করার, অন্য যে বড় বড় যে ফরজ ইবাদত গুলো ওগুলো ছিল না, ওনার উপর জাকাত নেই, উনি দরিদ্র মানুষ ছিলেন। তো তাহলে উনি নামাজও পড়েন নাই, কোনো ফরজ নামাজ পড়েন নাই, রমজানের রোজা তো দূরের কথা, নামাজের রক্তই আসে নাই তো রোজা, কিন্তু শহীদ হয়ে গেছে। এই যে সাহাবি, এই সাহাবি যার আমল নামায় নামাজের কোনো অংশ কেউ বলতে পারবে না যে নামাজ আছে। তো থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে উনি, এই সাহাবির মাকামে কি হাজারো লাখো নামাজওয়ালা যারা আল্লাহ রসুলের সাহাবি না, তাবিঈ হোক বা আরো কিয়ামত পর্যন্ত যারাই আসুক, ওনার মাকামে পৌঁছতে পারবে? কখনোই পৌঁছতে পারবে না। এটা কিসের কিসের মাধ্যমে? সোহবতের মাধ্যমে, এই সোহবতের মাধ্যমে অর্জিত হয়েছে এটা। সোহবত এত আজীব জিনিস, সোহবত এত আজীব জিনিস, সোহবত না থাকলে শুধু আমল ইবাদত দ্বারা মানুষ কি হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না, রাস্তাই এটা। আমাদের এই মানে পুরা দিন শুরু হয়েছে সোহবতের মাধ্যমে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহী যখন নাজিল হলো, তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কিভাবে মানে প্রথম উনি যখন বললেন যে ইকরা পড়েন, তো আল্লাহ রাসূল বললেন যে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তো এরপরে কি করলেন? এমন চাপ দিলেন। এই আজীব এক সোহবত, সোহবতের ধারা তো ওখান থেকে শুরু, এই সিলসিলা আল্লাহ রাসূল থেকে শুরু। এই সোহবত সাহাবায়ে কেরাম পেয়েছেন, সমস্ত নবীদের পরে এবং যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম, এটা সোহবতের কারণে। সাহাবায়ে কেরামের সোহবতে ছিলেন তাবেইন, সাহাবায়ে কেরামের সোহবতে তাবেইন ছিলেন, তাবেইনদের সোহবতে ছিলেন তাবে তাবেইন। এই যে এই ধারা এভাবে চলে এসছে। এখন যদি কেউ মনে করে যে না আমি আমার ইবাদত দ্বারা আমি কি হয়ে যাব, আল্লাহকে পেয়ে যাব, তাহলে সে ভুলের উপরে আছে, নিঃসন্দেহে ভুলের উপরে আছে। এবং যদি কেউ মনে করে যে আমার এই আমার বুখারী পড়ানো, আমার মুসলিম পড়ানো, আমার দরস তাদরিস বা আমার এই মেহনত ওই মেহনত আমাকে কি করে দিবে, ইসলাহ করে দিবে, তাহলে নিঃসন্দেহে এটা ভুল, নিঃসন্দেহে এটা ভুল। যদি কোরআন মাজিদ এবং হাদিসের কিতাব পড়ানোর দ্বারা ইসলাহ হয়ে যেত, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে আবার আলাদা করে সহবত দেওয়ার দরকার ছিল না। কোরআন মাজিদ ওনাদের কাছে আছে, কোরআন কোরআন মাজিদ পড়ে পরে ওনারা কি করতেন? ওলি আল্লাহ হয়ে যেতেন। অথচ ওনারা এক একজন আরবির মধ্যে কত উচ্চাঙ্গের সাহিত্যিক ছিলেন ওনারা। ওনাদের কোরআন বুঝতে কি সমস্যা ছিল? আমাদের চেয়ে অনেক বেশি বুঝতেন ওনারা, কিন্তু কোরআন তো আসলে নূরে কোরআন, কালামুল্লাহ নূর, শরীয়তের নূর, ফাহমের নূর। এটা তো হাসিল হবে কিসের মাধ্যমে? সোহবতের মাধ্যমে। এটা তো সোহবতের মাধ্যমে। এজন্য যেই লোকের কোন আল্লাহ আল্লাহর সোহবত হাসিল হয়ে গেল, বাস তার কাম বনে গেছে, সে আল্লাহর রাস্তা পেয়ে গেছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হলে আল্লাহর কাছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর মহব্বত রাখেন, যারা যারা আল্লাহর রাস্তায় আছেন, ওলিয়ে কামেল আছেন, ওনাদেরকে ধরতে হবে, ওনাদেরকে ধরতে হবে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হ্যাঁ, এরপরে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, এক একজন এক এক জমানার ইমাম ছিলেন, আসলে ইমাম ছিলেন। কিন্তু ওনারা কার কাছে কার সোহবত অবলম্বন করেছেন? হাজি ইমদাদুল্লাহ মহাজনে মক্কি রহমতুল্লাহ আলাইহির। হাজি সাহেবকে তো যারা জানেন তারা তো জানেনই যে ওনার উনি কতরূপ পড়াশোনা আছে, এটা তো অনেকেই জানেন। দীনের যে গভীর জ্ঞান এবং ইলমের যে নূর, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, এই রাস্তা পাওয়ার জন্য ওনাদেরকে কোথায় যেতে হয়েছে? হাজি সাহেবের কাছে যেতে হয়েছে। এজন্য ভাই এটাকে কদর করি আমরা, এটাকে কদর করি। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি কোন আহলে দিল এবং কোন ওলিয়ে কামেলের সোহবত, ওলিয়ে কামেল পেয়ে গেল, সোহবত পেয়ে গেল, বুঝতে হবে, এটা ইয়াকিন করতে হবে যে রব্বুল আলামিনের তরফ থেকে তার উপর কি সেই মানে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, এটা খুদ আল্লাহ রব্বুল আলামিনই তার জন্য কি করে দিয়েছেন, এটা অবলম্বন করে দিয়েছেন তার জন্য, যে একে পৌঁছে একে নিজের কাছে নিয়ে যাবেন, নিজ পর্যন্ত নিয়ে যাবেন। এজন্যই এরকম শায়খের তালাশ, এরকম শায়খের খোঁজ দিয়েছেন তার জন্য। যার এরকম যে পেয়ে গেল কোন ওলিয়ে কামেলের সোহবত যে পেয়ে গেল, সে মনে করতে হবে যে না, সে তো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেল, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেল। এটা হযরত থানবী রহমতুল্লাহ নিজে বলেছেন যে কোন শায়খের শায়খে কামেলের সোহবত পেয়ে গেল, এটা তার জন্য এই জমানার মধ্যে সবচেয়ে, উনি বলেন যে ওনার শব্দের হলো নিয়ামত উজমা, এটা সবচেয়ে বড় নিয়ামত, যত নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিনের এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো এটা। কারণ সে তো আল্লাহর রাস্তা পেয়ে গেল, সে তো মহব্বতের রাস্তা পেয়ে গেল, সে তো ওলিয়ে কামেল হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি ফজল করম আমাদের উপরে, যে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমুল আলিয়ার মতো আমরা কি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মিলিয়ে দিয়েছেন, আমাদের মিলিয়ে দিয়েছেন। আমরা তো দ্বীনের অনেক কিতাবাদি পড়েছি এবং এখনো পড়ি, কিন্তু দ্বীনের মজা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, মহব্বতের এক মজা স্বাদ, এটা তো হযরতের কাছে আসার আগ পর্যন্ত এটা বুঝি নাই, শুধু শুনতাম, কিতাবে পড়তাম যে এই স্বাদ, এই স্বাদ, সেজদা এই স্বাদ, হ্যাঁ, সেজদার মধ্যে আবার কিসের স্বাদ, রুকুর মধ্যে স্বাদ, দোয়ার মধ্যে স্বাদ, খানার ভিতরে স্বাদ, এগুলো শুধু শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু বাস্তবে আসলেই যে সেজদার মধ্যে কি স্বাদ আছে, এই স্বাদের সামান্যতম কিছু যদি হয় এখন, এটা তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এই সোহবতের বরকত, এই সোহবতের এই বরকত। গুনা ছাড়ার যে এক তড়প, যদি এটা আমাদের মধ্যে সামান্যতম থাকে, এটা তো হযরত আলা দামাত বারাকাত উমের কি নজর এবং এই তাওয়াজ্জু, এই ছাড়া আর কিছু না। হাজারো কিতাবের মধ্যে তো অসংখ্য পড়েছি যে এটা গুনা, এই গুনা, সেই গুনা, গুনাহের কথা তো অসংখ্য পড়েছি, কিন্তু গুনাহ থেকে বাঁচার যে হিম্মত, গুনাহ থেকে বাঁচার জন্য দিলের ভিতরে যে কি থাকতে হয়, রব্বুল আলামিনের মহব্বতের তড়প থাকতে হয়, এই তড়প তো আমাদের ভিতরে ছিলই না, আমরাও আসিনি, আমাদেরকে ডেকে ডেকে আনা হয়েছে এখানে। আসলে আমরা ওইভাবে আসি নাই, হযরত নিজে এনেছেন আমাদেরকে। এবং এমন ভাবে মানে মানুষকে মহব্বত করতে জানেন, মহব্বত যে কিভাবে করতে হয়, প্রথম যখন দেখা হলো হযরত জিদ আহমদ বারাকাতুম সাথে, প্রথম আর এর আগে দেখি নাই, নাম শুনেছি, তো দেখার পরে চিনা নাই জানা নাই একজন মানুষ হঠাৎ করে বললেন যে ভাই তুমি আমার এখানে আসো, এবং পাঁচ মিনিট কথা বলেছেন শুধু আমাদেরকে উদ্দেশ্য করে। এক মাদ্রাসায় ছিলাম, ওখানে এই পাঁচ মিনিটের কথা জিন্দগিতে এরকম কথা আমি শুনি নাই, আল্লাহর কসম, জিন্দগিতে অনেক বয়ান শুনেছি, অনেক ওয়াজ শুনেছি, হ্যাঁ এরকম কথা আমি কখনোই শুনি নাই। ওয়াজ তো কতই শুনি, অনেক ময়দান, ওয়াজের ময়দানে চোখ টোক, নামাজের ওয়াজ, কান্নাকাটি করতে করতে শেষ নামাজের ওয়াজ করে বিভিন্ন মানুষ, তো শেষে এসে নামাজ পড়ে না, তো নামাজের ওয়াজ শুনে কিন্তু কাঁদছে, আবার ওই কাঁদে যে সেই নামাজ পড়ে না, তো এরকম ওয়াজও তো আমরা শুনেছি। তো হযরত আলা দামাত বারাকাতুহুমা আলিয়ার বয়ান পাঁচ মিনিট আমাদেরকে, শুধু একটা আসাতিজা একরামকে পাঁচ মিনিটের একটা কথা বলেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আরে একটা, এগুলো তো কথা না, এগুলো কথা না, এগুলো এক একটা তীর মনে হয় যে দিল ছিদ্রি করে ছিদ্র করে ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, এমন এমন কথা। পরে এক তো ওখানকার হযরত আলা দামাত বারাকাতুহুম তখন সিলেটের শেখুল হাদিস কুতুবউদ্দিন রহমাহুল্লাহ ওনার সাথে ওই ওই মাদ্রাসা যাওয়া ছিল, শেখুল হাদিস সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তো ওইটার সূত্রে ভাই তোমাকে তো শেখুল হাদিস সাহেব অনেক মহব্বত করে, তুমি আসো, এই যে এক কথা, মানে কিভাবে মানুষকে মহব্বত করতে হয়। তো এইভাবে কি করলাম, আসলাম, আসার পরে মানুষকে যে আমাদের মতো নগণ্য মানুষকে হযরত আলা দামাত বারাকাতুহুমের কাছে যাওয়ার জন্য তো আসলে কি দরকার ছিল, আমাদের ওরকম দিল থাকা দরকার ছিল, কোনো কিছুই ছিল না, কিন্তু কিভাবে ডাকেন যে ভাই আসো, আসলাম তো এমন মহব্বত, আল্লাহ একবার, ওই এক মহব্বতই কাবু, এক মহব্বত। এখন তো এই মহব্বতের কয়েদ থেকে বের হতে আমাদের জন্য মানে দুনিয়া মরে যাওয়া এর চেয়ে সহজ, কিন্তু এই মহব্বত না পেলে তো জিন্দগি মনে হয় যে কি একবারে শেষ। যে মহব্বত আমরা পেয়েছি হযরত আলা দামাত বারাকাতুহুমের থেকে, যে মহব্বত আমরা পেয়েছি, আফসোসের বিষয় হলো যে আমাদেরকে যে এত মহব্বত করেন, আমরা হযরত আলা দামাত বারাকাতুহুমের যে আমাদের কাছে যা চান যে প্রত্যেকটা মানুষ আল্লাহর মহব্বত ওয়ালা হয়ে যাক, প্রত্যেক ব্যক্তির মধ্যে ওই তড়প এসে যাক, সুন্নতের ওই এহতেমাম এসে যাক, প্রত্যেক কাজে কর্মে সর্বক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে ওই তড়প যেন এসে যায়। আমরা তো কদর করতে পারি নাই হযরত আলা দামাত বারাকাতুহুমকে, এটার খুব কদর করা দরকার যে কি চান আমাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে কি চান। আমাদের কাছ থেকে তো কোনো টাকা পয়সা চান না, আমাদের কাছ থেকে যেই জিনিস চান সেটা হলো যে ভাই গুনাহ মুক্ত জিন্দগিওয়ালা হয়ে যাও, আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি নিজের মধ্যে নিয়ে আসো, আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি নিয়ে আসো নিজের ভিতরে, এমন জিন্দগি নিয়ে আসো যেখানে রব্বুল আলামিনের কোনো কি নাই, নারাজগি নাই, ওরকম মহব্বতওয়ালা জিন্দগি বানাও। এটা চান আমাদের কাছ থেকে, এই জিনিস আমাদের কাছ থেকে চান যে প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের গভীর মহব্বতওয়ালা হয়ে যায়, গভীর মহব্বতওয়ালা হয়ে যায়। কেন এই মহব্বতের কথা কেন বলেন, যে মহব্বত হলো আসল জিনিস, মহব্বত হলো মূল জিনিস, জড় সব কিছুর মূল হলো এটা। যার সাথে যার বেশি মহব্বত সে তার ওই ওইটাকেই ফলো করে। এক একজন এক এক রঙের কাপড় পরে, জিজ্ঞেস করলে যে এটা উনি মহব্বত করে এই জন্য আমি তার মহব্বত এটা পরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যেন আমাদের এর চেয়ে গভীর থেকে গভীর হয়ে যায়, এই মহব্বত হযরত আলা দামাত বারাকাতুহুম আমাদের কাছে চান। এবং পুরা জিন্দেগী আমরা হযরত যে জিনিসটা বারবার আমাদের কাছে চান, যে ভাই তাসবিহ বেশি না হোক, নফল নামাজ বেশি না হোক, তাহাজ্জুদ বেশি না হোক, কিন্তু পুরা ২৪ ঘন্টার ভিতরে একটা সগীরা গুনাহ যেন না হয়, একটা সগীরা গুনাহ যেন না হয়। কবিরা তো দূরের কথা, সগীরা গুনাহ যেন না হয়, এরকম জিন্দেগী আমাদের থেকে চান। আমরা ইচ্ছা করলে আমরা প্রস্তুত হতে পারি না যে হযরত আলা দামাত বারাকাতুহুমের পুরা নকশে কদমের উপরে আমরা চলবো ইনশাআল্লাহ, যেভাবে উনি চলেন এইভাবে আমরা চলবো, যেভাবে উনি হাঁটেন ওইভাবে আমরা হাঁটবো, যেভাবে খান উনি ওইভাবে আমরা খাবো। হয়তো এক এক মজলিসের ভিতরে ছোট্ট ছোট্ট, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে ছোট, আসলে এটা অনেক বড়, অনেক বড়। আমরা তো যখন খানা খাই তো খানা খাওয়ার সময় দেখা যায় যে ডান হাত ভরা থাকে, তো চামচ দিয়ে কি করি তখন বাম হাত দিয়ে খানা নিই। এটাও যে শিখার জিনিস আছে, এটা খানকায় আসার আগে আমার এটা ধারণাই ছিল না যে এটাও শিখার। হযরত এটাও আমাদেরকে শিখিয়েছেন যে ভাই যদি হাত এরকম থাকে তো দুই ভাবে নিতে পারো, এক হলো বাম হাত দিয়ে যদি নাও তো বাম হাতের সাথে ডান হাতের এরকম করে লাগিয়ে নাও, তাহলে এটা ডান হাতে নেওয়া হবে। আর যদি ডান হাতে নিতে চাও তাহলে একবারে চামচের গোড়া যে আছে যেখানে ওই গোড়াতে ধরো, গোড়াতে ধরো। এবং আমাদের মিরপুরে মার্কেজ দাওয়ার পাশে মুফতি ইয়াহিয়া সাহেব হুজুরের মসজিদ যেটা, ওখানে গিয়েছিলেন হযরত দামাত বারাকাতুহুম। এবং আমাদের বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওখানেও গিয়েছিলেন। তো গিয়ে লাঠি যেটা এবং জুতো, আমরা কখনো খেয়াল করি কখনো যে জুতাটা কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে, আমার জুতার মুখ পশ্চিম দিকে না কোন দিকে আমরা এটা খেয়াল করি না। কিন্তু হযরত আলা দামাত বারাকাতুহুম আলিয়াকে আমরা দেখেছি যে জুতাটা রাখতেও কি করেন, জুতা যেন কেবলার দিকে না হয়ে যায়, জুতা কেবলার দিকে যেন না হয়ে যায়, লাঠির মাথা যেন কেবলার দিকে না হয়ে যায়, লাঠিতে মাটি লাগানো থাকে ইত্যাদি। দেখেন কত ছোট ছোট জিনিস, আমাদের কাছে মনে হয় ছোট কিন্তু আসলে এটা অনেক বড় জিনিস। এগুলো শিখার জিনিস। যখন রব্বুল আলামিনের মহব্বত দিলের ভিতরে চলে আসে, বাস আল্লাহ রব্বুল আলামিনই তরবিয়ত করতে থাকেন, তখন শায়খের সোহবতের সাথে সাথে রব্বুল আলামিন তরবিয়ত করতে থাকেন। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বড় ওলিয়ে কামেলের খুব কদর করার তৌফিক দান করেন, খুব কদর করার তৌফিক দান করেন, এবং বেশি বেশি হযরত আলা দামাত বারাকাতুহুমের সোহবত উঠানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু
মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন সাভার বাইতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মহতামি, আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা এবং হযরত আলা দামাত বারাকাতুহুমের ভগ্নিপতি হযরত মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এমন উদ্দেশ্যে, এক মহান উদ্দেশ্যে একত্রিত করার তৌফিক দান করছেন, একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, যেই উদ্দেশ্যটা আমাদের সকলেরই জানা আছে এবং এটা দরকার, যে ইসলাহে নাফস, নিজের আত্মশুদ্ধি প্রত্যেকের দরকার। তো আমরা যারা হযরতের কাছে বায়াত হয়েছি, আমরা কেন বায়াত হয়েছি কথাটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। এমনিতে একটা রশ্মি বায়াত আছে যে মানুষ পীর মুরিদ ধরে, পীর ধরে, আর আমরা হযরতের কাছে আসি, আমাদের এই উদ্দেশ্যের মধ্যে একটু পার্থক্য আছে। যদিও আমরা বায়াত হই, অন্যান্য বায়াতের মতো বায়াত হই, কিন্তু আমাদের বায়াতের মধ্যে, হযরতওয়ালার বায়াতের মধ্যে একটু ভিন্ন পার্থক্য আছে। হযরতওয়ালার ভিতরে যেটা আমরা খেয়াল করি যে হযরতওয়ালা সবসময় আমাদেরকে সুন্নতের ইত্তেবায়ের কথা বলেন এবং সুন্নত শিখান, আল্লাহ রসুলের তরিকা শিখান, সাহাবায়ে কেরামের জিন্দিগি শিখান। আমি যখনই হযরতের কাছে আসছি, তো আসলে আমার কাছে একদম খালি মনে হয়, আমরা যা কিছু লেখাপড়া করছি না করছি মনে হয় যে আসলে কিছুই পড়ি না, এখানে আসলে মনে হইতেছে সবকিছুই নতুন করে শিখতেছি। আপনাদের কাছে কেমন মনে হয় জানি না, আমার কাছে মনে হয় এরকম যে আমি প্রত্যেকটা জিনিসই নতুন করে শিখতেছি। প্র্যাকটিক্যালের শিক্ষা যে জিনিস, একটা হলো যে কিতাবে পড়ছি, আমাদের আসাতে যাই কেন আমরা পড়াইছেন, আমরা পড়ছি শুনছি, আরেকটা হইল হযরতের কাছে আসলে মনে হয় যে হুবহু রাসূলের আদর্শের নমুনাটা আমরা হযরতের কাছে দেখতে পাই। এই কারণে হযরতের প্রতিটা কাজই আমাদের কাছে এরকম মনে হয়, আমার কাছে এরকম মনে হয় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু নমুনা। তা আমার এই জন্য এখানে আসলে আমি একদমই নিজে ফাঁকা হয়ে যাই, খালি হয়ে যাই, যে আমার কাছে আর মনে হয় যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, হযরত যেটা শিখান এইদিকে আমি নজর রাখি, হযরতের প্রতিটা কথার প্রতি নজর রাখি, হযরতের প্রতিটা কাজ, খাওয়া দাওয়া, চলাফেরা, প্রতিটা কাজ দৃষ্টিভঙ্গির দিকে আমি নজর করি, হযরত কিভাবে তাকান, হযরত কিভাবে কথা বলেন। আমি যখন হযরতের সাথে চলার সুযোগ পাই, আমি হযরতের ভগ্নীপতি হিসাবে একটু সময় পাই, সুযোগ পাই, কথা বলার সুযোগ পাই, তো আমি সবসময় খেয়াল রাখি এই কথাটাই যে হযরতের মুখের থেকে শুনব, প্রত্যেকটা জিনিসই আমি খেয়াল করি যে হযরতের মুখের থেকে শুনব, শুনতে পারলে ওইটা আমার জীবনের ফায়দা হবে। তো কোনো কথা জানা থাকলেও আমি বলি না, কখনো জিজ্ঞাসা করে তো চুপ করে থাকার চেষ্টা করি, হযরতেই বলো, কারণ আমার চেয়ে তো হযরত এই সম্পর্কে ভালো জানেন, আমি যেটুকু জানি সেটা যদি হযরতের মুখের থেকে শুনি তো ভিন্ন রঙে শুনব, ভিন্ন ঢঙে শুনব, এটাই আমার কাছে মজা লাগে বেশি। তা আল্লাহ পাক আমাদেরকে আসলে আমাকে এখানে বলার জন্য, আমি বয়ান করি না, শহীদ ইসলাম সাহেবকে আমি বলতেছিলাম বারবারই যে আমার তো বয়ান করার অভ্যাস নেই, তো হযরত শহীদ ইসলাম সাহেব বলতেছেন হযরতের নির্দেশ, হযরতের এজাজত হইলেই আপনাকে বলবো, তো নাম দেই, পরে নাম দিছে, পরে এজাজত হইছে, তো এই জন্য আসছি। আসলে কথা কি বলবো, আমরা তো আসি এখানে কিছু নেওয়ার জন্য, কথা বলার জন্য তো আসিও না, বলতে পারিও না, হযরত কিছু হযরতের কাছে আসবো, যতটুকু সময় দিব এইটুকু আমাদের জন্য ফায়দা। তো আমরা, আমি আমার যতদিন ধরে হযরতের সাথে পরিচয়, অন্তত হযরতের সাথে পরিচয় হয়েছে আমার আজ থেকে, আমি 1992 সনে হযরতের সাথে আমার পরিচয়, তো 92 সনে যখন পরিচয় হয়েছে তখন আমি ভোলা লালমোহন এক মাদ্রাসার মহতামিম, হযরতের বাড়ির এলাকায়,
বাড়ির লালমোহন বাজারের পোফারে মাদ্রাসা, ওই মাদ্রাসার মহতামে একদিন হজরত জায়া মাদ্রাসার অফিসে গিয়ে উঠছেন। আয়সা গিয়া বলতেছেন যে ভাই আমি তো মৌলানা আব্দুল মতিন, ঢাকায় থাকি আমি, তা আমি আগে জানি না, তো নাম বলছেন পরিচয় বলছেন, কথার ঢঙ্গে বুঝতেছি যে অনেকজন বড় আলেম হবে, হজরত নিশ্চয়ই বড় কোনো আলেম হবে, তা আমি বসাইছি এক জায়গায়। জিজ্ঞাসা করলাম যে হজরত একটু মেহমানদারি কি করি, তো হজরত একদম সাদা সিধা ভাবেই বলছেন যে না অন্য কিছুই না, স্পষ এক কাপ চা হইলেই হয়। তো হজরতের চা আনতে দিলাম, এর মধ্যে হজরতের সাথে কিছু কথা বললাম, হজরত আমার সাথে কিছু কথা বললেন, জরুরি কিছু কথা বললেন। তো ওই দিনের কথাই আমার জীবনভর মনে আছে এবং জীবনের ফায়দা হয়েছে, এখনো ফায়দা হইতেছে, আমার পুরা জিন্দিগি এই ওই দিনকের কথায় আমার ফায়দা হইতেছে আলহামদুলিল্লাহ। একদম সাদা সিধা এরকম কথা তো আমার জীবনে আমি কাউকে বলতে দেখিনি, অনেকের কাছে শুনছি যে এরকম ঘটনা ঘটে, কিন্তু হজরত আমার সাথে যেভাবে একটা কথা বলছেন এটা আসলেই আল্লাহওয়ালারাই বলেন এবং আল্লাহওয়ালাদের থেকেই মুখের থেকে বের হয় এইসব কথা। তো ওই দিন থেকে আমি হজরতের থেকে, হজরতকে দেখলে আমি দুর্বল হয়ে যাই, হজরতের কোন কথা আওয়াজ পাইলে আমি আমার থেকে কেমন জানি আমার একদম দুর্বল হয়ে যাই, কোনো কথা বলতে পারি না। আল্লাহ পাক হজরতের হায়াতকে দারাজ করে দেন। তো আলহামদুলিল্লাহ ওই পরের থেকে হজরতের কাছে আমি যখনই আসি তখন আমার একটাই খেয়াল থাকে যে আমি হজরতের কাছে থেকে কিছু নিব। এখানে যখনই আসি এমন কোন দিন যায় না যে আমি কিছু শিখি নাই বা আমি কিছু নতুন ভাবে কিছু জানতে পারি নাই, সবসময় যখন আসতে পারছি আসার সুযোগ হয়েছে তখনই হজরতের কাছে থেকে আমি কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে এটুকুই নিয়ে আমি চলতেছি, এখন এর বেশি কিছু আমার আর সম্পদ নাই। হজরতের নেক নজর নেক তাওয়াজ্জুহ আছে বলেই মনে করি যে আমরা চলতে পারতেছি, আল্লাহ পাক চালাইতেছেন। অনেক জায়গায় গেলে অনেক রকম ইজ্জত পাই, অনেকেই ইজ্জত করে, তো মনে করি যে হজরতের ওই তাওয়াজ্জুর বরকতে এই ইজ্জত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি হজরতের বরকত নেওয়ার তৌফিক দান করেন, আমাদেরকেও দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন যেন করতে পারি, এই জন্য আমাদেরকে দোয়া করবেন সবাই।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এখন মাগরিবের নামাজের প্রস্তুতি নেই, মাগরিবের পর পর ইনশাআল্লাহ আবার বয়ান হবে, এশা পর্যন্ত, এশার পর ইনশাআল্লাহ হযরত জির বয়ান হবে।
দুরূদ শরীফ দশবার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সাতবার। حسبي الله لا اله الا هو عليه توكلت، حسبي الله لا اله الا هو عليه توكلت. اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، تین بار পড়ার পর সূরা হাশরের শেষ তিন আয়াত একবার। بالله السميع বিসমিল্লাহ সহ সুরা ইখলাস ফালাক নাস তিন তিন বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد قل أعوذ برب الناس ملك الناس إله من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي تنبر بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تنبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في السماء اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك شبر اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز شبر فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب محمد سيد الأبرار سهل بفضلك يا عزيز سهل يا إلهي كل صعب سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت لا يغفر الذنوب إلا أنت دعاء أبو الدرداء رضي الله تعالى عنه اللهم أنت ربي لا إله إلا أنت ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله لكل شيء ولقد أحاط بكل شيء علما আল্লাহ পাক আমাদের মজলিসকে কবুল ফরমান, আমাদের আসা যাওয়াকে কবুল ফরমান। হযরত আল্লাহর ওসিলায় আমাদের সবাইকে বড় বড় আল্লাহ বানায় দেন। আল্লাহ হওয়ার সুরু সমান আল্লাহ তালা খাজানা গ্যাপ থেকে আমাদেরকে নসিব ফরমান। এখন আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, মুহাদ্দিস কমলপুর মাদ্রাসা ভৈরব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল বারাকাতু মা'আ আকাবিরিকুম أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. الله پاکের নিকট লাখ কোটি শুকরিয়া। الله پاک جل جلاله আমাদেরকে এই মহান ওলির সোহবতে ধন্য করেছেন, তার সোহবতে আসা, তার সোহবতে বসা, আল্লাহ পাকের ওলিকে এক নজরে দেখার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবত এক আজিমুশান নিয়ামত, এক আজিমুশান নিয়ামত। সাহাবাদের মধ্যে মর্যাদার দিক থেকে সাহাবাদের মধ্যে তফাত ছিল, সকলের ঊর্ধ্বে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবেই হযরতে ওমরে ফারুক, হযরতে ওসমান গনী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো তাদের মধ্যে মর্যাদার যে এই তফাত, এটা কি ইবাদতের কারণে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সারা রাত তাহাজ্জুদে দাঁড়াইয়া থাকতেন, সারা জীবন রোজা রাখতেন? এমন না। সোহবত, রাসূলের সান্নিধ্যে যিনি যত বেশি ছিলেন, তার মর্তবা, তার মর্যাদা তত ঊর্ধ্বে উঠে গিয়েছে। সোহবতই হচ্ছে মর্যাদার তফাতের এই পার্থক্য। সোহবতের এত আলোচনা, দেশ বিদেশের ওলামা ইকরামের সোহবতে বসার তৌফিক হয়। ছোটবেলা থেকে শহরে পড়াশোনা করেছি, সোহবতের এত গুরুত্ব, এত ফজিলত, এত ফাজাইল আমাদের হযরতের জবান থেকে যেভাবে আমরা শুনি, আর তো কাহারো জবানে এরকম শুনি নাই। কেমন যেন এই আলোচনাটা উঠেই গেল। যারা পীর মুরিদি লাইনে খেদমত করে, আসলে তাসাউফ যে কি, সঠিক পীর মুরিদি কি, যদি আমরা আমাদের শায়েককে না পাইতাম আসল জিনিসটা বুঝতেই পারতাম না। বিভিন্ন জায়গায় বলে অমুক জিকির, অমুক জিকির, তাহাজ্জুদ, এশরাক, চাষ, ভয়ও লাগে এত জিকির। আল্লাহ আল্লাহ জিকির 1200 বার, 24000 বার, 12 তাসবির জিকির। আর আমাদের হযরত আল্লাহর কথা হলো গুনাহ থেকে বাঁচো, নজরকে হেফাজত করো, নজর হেফাজতের এত গুরুত্ব, আপনারাও তো এই দেশে থাকেন, আমরাও থাকি, বলুন তো কোথায় আমরা শুনি? বাস্তব কথা, বাস্তব মোজাকারা, নজর হেফাজতের এই আলোচনা ব্যাপকভাবে কোথায় আমরা শুনি? আর যদি এই অলির সোহবতে না আসতাম তো কোথায় শুনতাম? বিশেষ করে সুশ্রী ছেলেদের থেকে নিজেকে রক্ষা করা, সুশ্রী ছেলেদের থেকে নিজেকে রক্ষা করা। আমি যখন মুসলিম বাজার মাদ্রাসায় ভর্তি হয়েছি তো আমরা জানতাম যে ছোটদেরকে স্নেহ করা, এটা রাসূল এমনি শুনতাম, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এদের থেকে যে নজর বাঁচাইতে হবে এটা তো জানতাম না, শুনিও নাই কখনো। তো আমি খুঁজতাম যে কারে পছন্দ হয়, এক দুজনকে পছন্দ করে তারা স্নেহ করব, এভাবে খুঁজতাম। তো ওই বছরই হযরতুল্লাহ করাচি শেষবার বাংলাদেশে আসেন, শেষবার, এরপরে আর আসা হয়নি। তো আমি আসছি ওই সময় ছোট, হযরতুল্লাহ বয়ান করেন, আমাদের শায়খ তর্জুমা করেন, শুধু এ আলোচনা, শুধু এ আলোচনা, সুশ্রীদের থেকে নিজেকে হেফাজত করো। প্রথমে আমি বুঝি নেই ব্যাপারটা, নতুন তো হঠাৎ করে, পরে হযরতের এখানে আসা শুরু হলাম, আল্লাহু আকবার, যখনই আলোচনা আসে নজর হেফাজত, দুটো কথা, নারীদের থেকেও নজর বাঁচাও, সুশ্রী ছেলেদের থেকেও নজর বাঁচাও, কি গুরুত্ব! আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের লাইনে যারা আমরা বেশি ধোকাগ্রস্ত হয় এটার থেকে, এই বিষয়টার থেকে, তো যে ব্যাপক আলোচনা যদি না হইতো, হযরতের জবানে যদি না শুনতাম, আমরা সতর্ক হইতে পারতাম না, আর আমাদের দ্বারা এ ধরনের পাপ সংগঠিত হওয়াটাই স্বাভাবিক ছিল। আল্লাহ পাক আমাদেরকে আমাদের শায়খের প্রত্যেকটা কথার উপর, দিক নির্দেশনার উপর জীবনকে ফেদা করার তৌফিক দান করেন। হযরতের যে কদম কদম সচেতনতা, সতর্কতা, সাবধানতা, একটা সুন্নতের খেলাফ হইছে দেখলেন, ওই সময় হযরতের হালাত ভিন্ন হইয়া যায়, মুখে হাসি, কথা বলতেছেন, তাআল্লুক রাখেন, এমন কেউ কোন সুন্নতের খেলাফ করলো, আদবের খেলাফ করলো, মুহূর্তের মধ্যেই এমন বেগে তার এসলা করা হয় যে জীবনে কোনো দিন আর তার দ্বারা কমসে কম এই ভুলটা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, হযরতের পক্ষ থেকে বহু ধমক খাওয়ার তৌফিক হইছে, আলহামদুলিল্লাহ, বহু ধমক। তা আমি লক্ষ্য করেছি, যেই বিষয়ে ধমক খাইছি, যেই বিষয়ে ধমক খাইছি, জীবনে কোনো দিন আর সেই বিষয়ে আমার ভুল হয় নাই, এবং ধমক খাইছি একটা বিষয়, ওই একটা বিষয়ের বরকতে শতটা বিষয় এসলা হইয়া গেছে, শতটা বিষয়। একবার এই বৈরবের ওইদিকে আশুগঞ্জ থানায় এক মাদ্রাসায় হযরতের সফর ছিল, তো খানা খাইতে বসছি, তেমনি তো ভয় ভয় লাগেই, তো এমন একটা গোশতের টুকরা আমার প্লেটে আসছে, অতি শক্ত, বেশি শক্ত, এটার হাত দিয়া ছেঁড়ার মতো কোনো শক্তি নেই। পরে আমি মুখে নিয়ে দাঁত দিয়া কামড় দিয়া অর্ধেক মুখে নিলাম, বাকিটা প্লেটে রাখলাম। হযরত ছিলেন অন্য মনস্ক, আমাকে, আমার দিকে খেয়াল ছিল না, নিচের দিকে তাকাইয়া কি যেন ফিকির করতেছেন, কিন্তু ভুলটা যে হয়েছে এটা ঠিকই দেখে ফেলছেন। পরে তো সাথে সাথে বললেন যে খাইলে পুরোটা খাও, অর্ধেক মুখে নিবা, অর্ধেক প্লেটে রাখবা, এটা কোন তরিকা? তো তৎক্ষণাৎ এই বিষয়টা অতটা আমি গুরুত্ব সাথে বুঝি নাই, পরে দেখলাম যে আসলে তো এটা রুচির বিরাট বড় একটা বহির্ভূত কাজ। আমি দাঁত দিয়ে কামড় দিব, আমার পাশে কেউ থাকলো, আবার সেটা প্লেটে রাখলাম, আমার কাছে ঘৃণা লাগবে না, তার কাছে তো ঘৃণা লাগতে পারে, ঘৃণা লাগাটাই তো স্বাভাবিক। তো এভাবে কদম কদম আল্লাহ পাকের এই ওলির বরকতে আল্লাহ পাক আমাদেরকে এসলা করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হযরত ওয়ালাকে আরো দীর্ঘ হায়াত দারাজ করেন। হযরতের যে জামিয়া, আল্লাহ পাক যেন নিষ্করমে জামিয়ার সমস্ত জরুরত গায়েব থেকে পুরা করে দেন। আসলে এ জামিয়া এটা এলহামি, জামিয়া এটা কি এলহামি, ফুল গাছগুলোর যে বরকত। আমি শুনছি নাকি বর্তমানে 32 কিসিমের গোলাপই আছে। গোলাপ তো আমরা তো সাধারণত জানি যে গোলাপ তো গোলাপ, গোলাপ তো গোলাপই, গোলাপের যে এত প্রকার, এটা যদি হযরতের জামিয়া কায়েম না হইতো তা আমরা কোথায় কোথায় থেকে জানতাম আর কোথায় দেখতাম। আর যে সুনিপন সুনিপন ভাবে জামিয়াকে গড়ে তোলা হয়েছে, বিবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রধান মুফতি আমাদের হযরতের খলিফা মুফতি মহসিনুল করিম সাহেব, তো উনার নেতৃত্বে একটা মাদ্রাসা করতেছেন, উনি প্ল্যান করছেন। তা আমরা বললো যে মাদ্রাসা তো প্ল্যান হইয়া গেছে, প্ল্যান করব, পর হযরতের মাদ্রাসায় যাইয়া হযরতের প্রতিষ্ঠান দেইখা আমার প্রতিষ্ঠানের সমস্ত প্ল্যান আমি বর্জন করলাম। মানে হযরত যে তরিকায় প্রতিষ্ঠানটা করতেছেন, সামনে বারান্দা পিছে বারান্দা, পিছে বারান্দার যে সুবিধা, ট্যাঙ্ক রাখা, ছাত্রদের জামা কাপড় শুকানো, ছাত্রদের জন্য এত সুযোগ সুবিধাওয়ালা প্রতিষ্ঠান বাংলাদেশ আর কোথায় পাবো বলেন। দেশ বিদেশ বা বিভিন্ন জায়গায় তো আমরা পড়াশোনা করছি, বড় হয়েছি, সফর হয়, ছাত্রদের এত সুবিধা, এই মসজিদের যে গালিচা বিছানো কার্পেট, আমার মনে হয় মাদ্রাসার ছাত্রদের জন্য হযরত আরো দামি গালিচার ব্যবস্থা করেছেন। আমি মোবাইলে দেখেছি, একবারে খয়েরি এক কালার এবং সুন্দর সফট। তো তালেবে এলেমদেরকে যারা কদর করবে, যেখানে তালেবে এলেমের কদর হবে সেখানে আল্লাহ পাকের রহমত অবশ্যই নাজিল হবে, অবশ্যই। তো এই জামেয়া আমাদের সকলের জামেয়া, এই জামেয়া সকলের জামেয়া, জামেয়ার জরুরত বুঝা এটা আমাদের সকলেরই দায়িত্ব। শুধু আসমু আর বয়ন শুনে শুনে চলে যাব আর আমাদের কোনো কর্তব্য থাকবে না, এটা আসলে মহব্বতের আলামত না। হযরতকে মহব্বত করা, হযরতের যারা হযরতের আহাল, হযরতের সন্তান, হযরতের ফ্যামিলি, তাদেরকে মহব্বত করা, তাদের জন্য দোয়া করা, যখনই হাত উঠানের তৌফিক আল্লাহ পাক দেন, শায়েকের দোয়া, শায়েকের জন্য দোয়া, এটা মুকাদ্দম রাখা, এটা হক, শায়েকের হক, শায়েকের জন্য দোয়া করা। এবং শায়েকের আশপাশ যারা থাকেন কত কষ্ট করেন, যখন প্রথম প্রথম আসছি তখন থেকে রফিক ভাইকে দেখে আসতেছি কত কষ্ট কত মেহনত। একদিন খানকায় ছিলাম, পরে রফিক ভাই বলতেছেন যে দুপুর পর্যন্ত শরীর টায়ার্ড, তো জোহরে খাওয়া দাওয়া করে একটু শুইছি, ভাবলাম একটু ঘুমামু ওই মেহমান খানায়। তো বললো জহির ঘুম, চোখে ঘুম আসে না, শরীর তো ক্লান্ত, চোখে ঘুম আসে না, কখন হযরতওয়ালা ডাক দেন, আর সাথে সাথে তো উপস্থিত হইতে হবে, একটু দেরি হলে তো বেয়াদুপি হয়ে যাবে। তো দেখুন শরীর ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন, কিন্তু কখন শায়েক ডাক দেন, এই কারণে মন সজাগ, কানও সজাগ, চোখে ঘুম আসতেছে না, যদিও চোখে ঘুম। তো কি পরিমাণ তাদের নিকট শায়েকের আজমত মহাব্বত। তো যার অন্তরে তাসাউফের এটা উসুল, যার অন্তরে তার শায়েকের মহাব্বত যেই পরিমাণ হবে, তার অন্তরে আল্লাহ পাকের মহাব্বত সেই পরিমাণ হবে। এটা সেতু, আল্লাহকে পাওয়ার সেতু বন্ধন নিজের শায়েক। আল্লাহ পাক আমাদেরকে আমাদের শায়েককে খুব কদর করার তৌফিক দান করেন। অনেক ভাইরা আছে দূর দূরান্ত থেকে আসেন, আসলে সম্পর্ক করে না, দেখা সাক্ষাৎ করে না, আসে চলে যায়, তো এটার দ্বারা তো অতটা ফায়দা হবে না। যদিও দেখা সাক্ষাৎ করতে একটু কষ্ট, যেখানে কষ্ট বেশি সেখানে ফায়দা বেশি। আমরা আলহামদুলিল্লাহ ভৈরব থেকে আসি, দেখা না করে আমরা যাই না, বারোটা বাজুক একটা বাজুক দেখা করবই করব, এক নজর শায়েখের সামনে উপস্থিত হমুই হমু, এই অঙ্গীকার নিয়েই আসি যে যত রাত্রে প্রয়োজন ফজরের পরে দেখা করব, তারপরেও দেখা করব। তা আল্লাহওয়ালাদের সাথে দেখা করা, দেখা করতে যাওয়ার সময় তো ভিতরটা কাঁপে, কোনটা জানি ধরে বসেন, এই মানে অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেছে, কিন্তু কাছে যাওয়া, মুসাফা করা, দোয়া চাওয়া, কোনো জরুরত বলা, দিলের কোনো হালাত বলা, এই যে যাচ্ছি, আমার এসলা শুরু হয়ে গেছে, ফায়দা শুরু হয়ে গেছে, একটা সমস্যার কথা বললে মনে করুন আমার অন্তরে হিংসা, এ কথাটা যে হজরত আমার অন্তরে হিংসা, তো হজরত তো এটা চিকিৎসা দিয়ে দিবেন, তো শুধু যে চিকিৎসা দিবেন তা না, এটা হজরতের মাথায় ঘুরবে, হজরতের মাথায় এটা সমস্ত আল্লাহওয়ালারাই রুকমি হন, হজরতের মাথায় এটা ঘুরবে, হজরত যখন দোয়া মুনাজাতে হাত উঠাবেন তখন আল্লাহর পক্ষ থেকেই এটা হজরতের মাথায় স্মরণ হয়ে যাবে, তখন হজরত ঠিকই দোয়া করবে, আল্লাহ আমারও অমুক দোস্ত তার অন্তরে হিংসা, তুমি তার হিংসাটা দূর করে দাও। এখন আমি যদি নাই জানাইলাম, আমার হালত নাই বললাম, তো হজরত তো জানলো না, দোয়াটাও পাইলাম না আর চিকিৎসাটাও পাইলাম না, এজন্য হালাত বলা, যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা। আমি যে মাদ্রাসায় আছি একটা সমস্যা হয়েছিল, পরে মাসিক ইস্তেমার আগের দিন কত ব্যস্ত হজরত, তাও আমি ফোন করছি, না না মাসিক ইস্তেমার দিন রাত্রে মনে হয় বা শুক্রবারে, জানি অনেক ব্যস্ত, তাও ভয় ভয় ফোন করছি, ফোন করে বিষয়টা জানাইলাম, তো হজরত কিছু দিক নির্দেশনা আমাকে দিলেন, পরে ফলাফল কি এটা তো বলতে হবে, আবার ফলাফল হয়ে গেছে কিন্তু আমি কোন সুযোগে ফোন দিব, মনে করি যে বিকেলে দিব, এখন মাথায় বাসে বিকেলে তো অনেক মেহমান সামনে বসা, মাগরিবের পরে ফোন দিব, এখন তো মনে হয় অমুক অমুক বসা, জামিয়ার কোনো বিষয় নিয়ে ফিকির চলতেছে, মানে যখনই ফোন দিব মাথায় ট্যাক ঘুরে, তো দিমু দিমু করে একদিন দুই দিন অতিবাহিত হলো, এরপরে হজরতে নিজের থেকে ফোন দিয়ে দিছেন শেষ রাত্রের দিকে, সম্ভবত ফজরের আজানের পরে, ওরা আমি তো ফোন পাইয়া এখন কি কমু আর কি বলবো, তো দেখেন কোথায় কোথায় শায়েক, আর আমি কত আদনার চাইতে আদনা, কত আদনার চাইতে আদনা, একটা বিষয়ে পরামর্শ চাইলাম, পরামর্শ দিলেন, কি হইল, এত ব্যস্ত, এত লক্ষ কোটি ব্যস্ততার মধ্যেও এই কথাটা হযরত বললেন, বলেন নাই, এরপরে ফোন দিয়া, আমি যে ফোন দিই নাই এমন না, বলতেছে তোমার বিষয়টা তো মাথায় ঘুরতেছে, আমি ফোন দিমু জিজ্ঞাসা করব কিন্তু সময় পাচ্ছি না, তো যাই হোক কি খবর, পরে আমি বললাম, পরে হযরত আবার যে দোয়া করি আল্লাহ যেন এমন এমন করেন, এমন এমন করেন, কিছু কিছু দোয়া করে দিছেন, আল্লাহর কি মেহরবানি, হযরত যেই দোয়া করছেন সেটাই হয়েছে, যেই দোয়া করছেন সেটাই হয়েছে, এই জন্য আল্লাহওয়ালাদের সাথে তাল্লুক রাখা, সম্পর্ক রাখা, আল বারাকাতু মা আকাবিরিকুম, আকাবির মানে যারা মরে গেছে তারা, আকাবির কি কিয়ামত পর্যন্ত থাকবেন না, অকুনু মা সাদিকিন, যারা মুত্তাকি সাদিকিন তাদের সাথী হও, এই কথার মধ্যেই তো ইঙ্গিত আছে, সাদিকিন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তৈরি করবেনই করবেন, এটার মধ্যে ইঙ্গিত আছে, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত সমস্ত বরকত তোমাদের বড়দের সাথে, বড় যারা চলে গেছেন শুধু তারাই বড় না, মুফতি ইয়াহিয়া সাহেব বলেছিলেন এর আগে এক বয়ানে, যে যারা বড়দের কথা বলে তারাই বড়, যারা বড়দের কথা বলে তারাই বড়, আল্লাহর কসম, দেখুন এই যে আকাবিরদের নাম আমরা শুনি হযরতের কাছে, একটু চোখ বুলিয়ে দেখেন তো, একটু চোখ বুলিয়ে দেখেন যে আর কোথায় কোন মজলিসে এত আকাবিরের তাজকিরা করা হয়, ইন্দা যিকরি সলিহিনা তানজিলুর রহমা, যেখানেই সলিহিনদের আলোচনা হয় সেখানে রহমত নাজিল হয়, আমার তো মনে হয় হযরতের সোহবতে যদি না আসতাম এত আকাবিরের নামও শুনতাম না, আর তাদের ব্যাপারে একবারে অজ্ঞই থাকতাম, পরিপূর্ণ অজ্ঞ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালার কদর করার তৌফিক দান করেন, এমন কোন সাইড নাই হযরতের, এমন কোন বিষয় নাই এমন কোন ফন জুজ নাই যেখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় নাই। প্রত্যেকটা বিষয়ের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে হাদিয়া দেওয়া নেওয়া। আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসি যে কোন পীর মার্শায়েক আসলে মানুষ মুসাফার মধ্যে হাদিয়া দিয়া দেয়, ওনারা নিয়ে নেন, এটাই তো দেখা যায়। কিন্তু হজরতের এখানে সরাসরি হাদিয়া দেওয়া যাবে না। হজরত বলেন যে মুসাফা এক বিষয়, হাদিয়া দেওয়া আরেক বিষয়। তুমি হাদিয়া দিবা না মুসাফা করবা এটা আগে নির্দিষ্ট করো। হাদিয়া হইলে মুখে বলতে হবে এটা আপনার জন্য হাদিয়া। একবার আমার এক ওস্তাদ কিছু ফল আনছেন, হজরতকে হাদিয়া দিবেন, তো হুজুর ওই সময় নতুন, তো ফলের ব্যাগটা পাশে, কিছু বলেন না, সামনে নিয়ে রাখছেন। তো হজরত বললেন এগুলো কি, কি জন্য আনছো, কি করবো এগুলো দিয়া? হয়তো এমন হইতে পারে তোমার ব্যক্তিগত বিষয় নাকি, মানে অনেক বিষয় তো থাকতে পারে, বা এখানে তুমি রাইখা দিছো বা আমার কাছে আমানত, অনেক বিষয় হইতে পারে, সুস্পষ্ট হইতে হবে তো বিষয়টা। পরে হজরত ওই বারবার এখনো দেখি যখন কেউ দিতে বলে বলা লাগে যে এটা আপনার জন্য হাদিয়া, তখন স্পষ্ট হয়ে গেল। তো মুসাফার ক্ষেত্রে মুসাফা হইল আলাদা, মুসাফার মধ্যে কোন হায়েল না রাখা, মাধ্যম না রাখা, এটা হজরতের কথা, মুসাফা মুসাফা। আর হাদিয়া দিতে হইলে আলাদা বলবো যে এটা হাদিয়া। এই যে শিক্ষাটা, আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। গত সম্ভবত 6-7 মাস আগে হজরতের রুমে আমি বসা ছিলাম, তো ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব অনেকে চিনেন, উনি বেশ অনেক কিছু হাদিয়া আনছেন উমরা করে। তো হাদিয়া বলে হজরতকে পেশ করতেছেন, হজরতওয়ালা জাজাকাল্লাহ খায়ের বলতেছেন। এক পর্যায়ে দামি খেজুরের এক প্যাকেট, সম্ভবত 1 কেজি, তো হজরত হজরতের হাতে এটা দিয়ে বললেন যে এখানে 1 কেজি খেজুর, অর্ধেকটা মুফতি ফয়জুল্লাহ সাহেবের আর অর্ধেকটা হইল মাওলানা সুলতান সাহেবের, এভাবে পেশ করছেন। পরে আমি তাকাই আসি, দেখতেছি এখন এখানে অনেক ঝামেলা। এক হইল অর্ধর্ধি করা মাপ, যেহেতু অর্ধেক বলে ফেলছেন, এখন এক রত্তিও এদিক সেদিক তো হজরতের দ্বারা সম্ভব না। আমরা হয়তো ভাগ করে দিলাম, এই তুমি কিছু না, তুমি কিছু না, কিন্তু হজরতের কানে যখন পড়ছে যে অর্ধেক উনার অর্ধেক তার, এখন তো এটা বান্দার হকের বিষয়, দায়িত্ব চলে আসছে হুবহু। এখানে 50 গ্রাম হইলে এখানে 500 গ্রাম, এখানে 500 গ্রাম, এভাবে মাপতে হবে, এরপরে দিতে হবে। পরে হজরত বললেন যে দেখো আমি এত মাফা মাফি করতে পারবো না, কোথায় আমি মাপমো, কোথায় মাপের যন্ত্র পামো, আমি তো এত মাপজোপ করতে পারবো না। পরে দেখেন তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমন জিনিসের নাম। পরে ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে হজরত মাফা লাগবে না, আপনি একভাবে দিলে হইল, আপনি দিয়ে দিলে হইল। তো এই যে শিক্ষাটা, এটা যদি কাছে যাওয়া না হয় তখন শিখা যাবে না, শিখা যাবে না, কাছে যাইতে হবে, সম্পর্ক করতে হবে, সম্পর্ক বাড়াইতে হবে, সম্পর্ক করা, সম্পর্ক বাড়া। আমি অনেক আগে শুনেছি, পুরাটা আমার মনেও নাই, আমাদের হযরতুল্লাহ কারাসি সাউথ আফ্রিকা গিয়েছিলেন আমাদের দাদা সাহেব, পরে পুরো আমার স্পষ্ট মনে নাই বিষয়টা। তো হজরত সকলকে হাদিয়া দিচ্ছেন, হযরতুল্লাহ কারাসি যে আসে তারে হাদিয়া দেন বিপরীত। তো পরে শুনলাম যে হজরতের এটার কারণ ছিল এরকম যে হাদিয়া দেওয়া যে একটা সুন্নত এটা তারা ভুলে গেছে, বা এই আমলটা তাদের মধ্যে ছিল না। তো হজরতুল্লাহ কারাসি হাদিয়া দিয়া তাদেরকে শিখাইলেন যে নিজের শায়খকে হাদিয়া দিতে হয়, নিজের শায়খকে কি দিতে হয়, হাদিয়া দিতে হয়। হাদিয়া দিলে কি হয়, সম্পর্ক বাড়ে, মোহব্বত বাড়ে, অন্তরঙ্গতা আসে, খুশি খুশি লাগে। আর শায়খের সাথে সম্পর্ক যত বাড়বে আমি আল্লাহর দিকে তত ঊর্ধ্বগতিতে আগাইতে থাকবো। এটা হলো আসল পাওয়ার হাউস, পাওয়ার হাউস থেকে যে পরিমাণ সাপ্লাই দেয় বাতি আর ফ্যান সেই পরিমাণে ঘুরবে। পাওয়ার হাউস এটা, এজন্য এই বিষয়ের প্রতি খুব দৃষ্টি রাখা, খুব সতর্ক রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় দেখুন, বর্তমানে ওয়াজ মাহফিলের যে পরিস্থিতি, কন্টাক্ট, এবং যাদের কন্টাক্ট বেশি তাদের সাথে সরাসরিও যোগাযোগ করা যায় না, দালালের মাধ্যমে আগাইতে হয়, দালালদেরকেও দিতে হয় বিশাল বড় অ্যামাউন্ট, 20,000-30,000 দালালদেরকে দিতে হয়। এই যে পরিস্থিতি, কেউ কেউ তো এমন যে দাওয়াত দেওয়ার সময় অর্ধেক দিতে হয়, স্টেজে উঠার আগে অর্ধেক বাকিটা দিয়ে দিতে হয়, নাহলে বয়ান করে না, আর তাদের অবস্থাই বেশি। আর আমাদের এই আল্লাহর ওলির বিষয়টা দেখেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। অতলা ড্রাইভার এবং যারা কাছে থাকেন তাদেরকে বলে দিচ্ছেন, ভাড়া কিন্তু বেশি নিবা না, এরিয়া ভিত্তিক ভাড়া, যে জায়গার যতটুকু ভাড়া তেল খরচ ততটুকুই নিবা, বেশি নিবা না, এটা বলে রাখছেন। আর যে সারা দেশ ঘুরেন, জায়গায় জায়গায় যান, কয় পয়সা হযরতের পকেটে আসে। এই যে বেনজির এক দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করলেন, বলুন তো যদি হযরতকে না পাইতাম এটা আমরা কোথায় থেকে শিখতাম? আমার এক উস্তাদ, অনেক মহসেন উস্তাদ, মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামত বারাকাতুহুম, মুসলিম বাজার মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস, তা আমাদের হযরতের কাছে আসার আগে উনি মানে ভালো বক্তা ছিলেন, এখনো বক্তা, সুমিষ্ট কণ্ঠে বয়ান করতেন, হাদিয়াও পাইতেন, মোটা অঙ্কের হাদিয়া বয়ান করতেন, হাদিয়া পাইতেন, সারা দেশে মাহফিল করতেন। পরে হযরতের কাছে বায়াত হইছেন, আসা যাওয়া শুরু হইছে, পরে হযরত তো কাউকে কিছু বলেন না, এই ব্যাপারে কাউকে কিছু বলেন না, যার যার ইখতিয়ার। তা আমার এই ওস্তাদ বায়াত হওয়ার পর, সবকিছু জানার পর, এখন আর হাদিয়া নেন না। পরে আমারে বলল যে জহির, এই হাদিয়া না নেওয়া, বয়ান করিয়া এত কষ্ট করিয়া যাইয়া বয়ান করম, আসার সময় 10,000-20,000 দিয়ে দিবে, কোন পুঁজি খাটাইলাম না, 20,000 টাকা, 10,000 টাকা, এই যে একটা লোভ, চাহিদা লোভ, হালাল এটা তো যদিও হালাল, এই যে একটা লোভ, যদি হযরতকে সামনে না পাইতাম, যদি হযরতকে না দেখতাম, কোনদিন এটা আমার দ্বারা সম্ভব হইত না, বাস্তব কথা। তো যারা হযরতের সাথে তাল্লুক রাখেন, আলহামদুলিল্লাহ বেশিরভাগই আমার জানা মতে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, তারা এই দেশের জমিনে এই এসলাহি বয়ান করে যাচ্ছেন এই নিজের খরচে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। তো দৃষ্টান্তটা শিখলো কোথায় থেকে? শায়খের থেকে। আমাদের এই মিরপুরের যে শাইখুল হাদিস হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতু, হযরতুল্লাহ কিছুদিন আগে নেপাল সফরে গিয়েছিলেন, আমরা শুনছি গত বছর, সংক্ষিপ্ত সফর ছিল। তো মাওলানা শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব নিজে বলছেন, আমি নিজে শুনছি, উনি বললেন যে হযরতকে তো বাংলাদেশে দেখার তৌফিক হয়েছে, হযরতকে, অথচ উনি অযতলা করাচির খলিফা, কত বড় মানুষ, বললেন কি যে হযরতকে তো, হযরত বলেন, হযরতকে তো বাংলাদেশে দেখার তৌফিক হয়েছে, হযরতের বাংলাদেশি রং আমি দেখেছি, কিন্তু বিদেশে গেলে হযরতের রং কেমন সেটা তো আমি দেখি নাই, এই কারণে আমি হযরতের সাথে সফরে গিয়েছি, এই কারণে বিদেশি রংটা হযরতের দেখার জন্য। পরে উনি বললেন যে মালদ্বীপে যাওয়ার পর হযরতলা বিভিন্ন জায়গায় বয়ান করছেন, পরিস্থিতি দেখেছেন, দেখলেন যে তাদের স্টেজ আর ওয়াজ মাহফিল পরিচালনা করাই তাদের জন্য কষ্টকর, এত গরিব মুসলমান 20% একবারই কম এবং দরিদ্র, যে ওয়াজ মাহফিল চালানোই তাদের দ্বারা কষ্ট। পরে হযরত আহবাবদের সাথে পরামর্শ করলেন যে ভাড়ার টাকাটা তাদের থেকে নেওয়াটা কেমন মনে হয়, এদের তো, এদেরকে তো, এদের অবস্থা তো তেমন ভালো দেখতেছি না, যাতায়াত ভাড়া তো তারা দিবেন। পরে হযরত ভাবলেন, মানে হযরতের ইচ্ছা আর কি, যে আমি এদের থেকে যাতায়াত ভাড়াটাও নিব না। পরে শেষ, পরে আহবাবদের সাথে পরামর্শ করলেন, আহবাবরা বিভিন্ন জায়গায় পরামর্শ করে এই সিদ্ধান্তই নিলেন, এবং এটাই বাস্তবায়িত হলো গেলেন আসলেন, ভাড়ার টাকাটাও এ আল্লাহর ওলির হাতে আসলো না। এখন মনে করেন অন্য একজন বক্তা যদি অন্য কোন দেশে বয়ান করতে যাইতেন, যে কোনো দেশ হোক, অন্তত 15-20 লাখ তো আসতো পকেটে, আসতো কিনা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালার কদর করার তৌফিক দান করেন। এ আল্লাহওয়ালার আশপাশ যারা আছেন মুহিব্বিন মুতাল্লিকিন, তাদেরকেও হযরতের ফ্যামিলি, হযরতের জামিয়া, হযরতের খুদ্দাম যারা আছেন সকলকে মহব্বত করা, কদর করা, সম্পর্ক রাখার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা, ঢাকার সুবাদ্দার জামেয়া ওয়াহাবুল উলুমের সম্মানিত মুফতি এবং মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম।
দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, اللهم صل على محمد. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ভাই, আল্লাহ পাকের আজিম শান কালাম থেকে একখান আয়াত পাঠ করা হইল। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আয়াত পাকের নূরে আমাদের জিন্দগিকে নূরানি বানাইয়া দেন, আমাদের জিন্দগিকে রব্বুল আলামিন বন্দিগির নূরে আবাদ করে দেন। তো আমাদের জিন্দগি কিভাবে নূরানি হইতে পারে, বন্দিগির নূরে আমাদের জিন্দগি কিভাবে আবাদ হইতে পারে, এরই নুসখা প্যারা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, যেটাকে আরেফে হিন্দ হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমাহুল্লাহ নিজের প্রেমময় ভাষায় এইভাবে উনি বলছেন যে মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে জিনসে হোকে তেরে দিওয়ানে গয়ে, মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে জিনসে হোকে তেরে দিওয়ানে গয়ে, লৌট আয়ে জিতনে ফরজানে গয়ে তাব মঞ্জিল সিরফ দিওয়ানে গয়ে। যে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে মুস্তানাদ বা মোতবর রাস্তা ওইটাই যে রাস্তা দিয়া আল্লাহ পাকের দেওয়ানারা হাইটা যান, দেওয়ানাদের কদম কদম অনুসরণ করলে পরে আল্লাহ পাকে পর্যন্ত পৌঁছা যায়। এক বুজুর্গ বলেন, ফিকর আবা সুদকে বখশা ইয়াদ রহে, রাহ আবা সুদকে পেশা ইয়াদ সহে। যে রাস্তা ওই রাস্তাকে বলা হয় যে রাস্তায় দাঁড়াইলে পরই ওই রাস্তার মাথায় মহান রব্বুল আলামিনকে দেখা যাবে। আল্লাহ পাক এসা রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন। আর সেই রাস্তার দ্বিতীয় নাম হল সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম কি? সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের দেওয়ানাদের রাস্তা, আল্লাহ পাকের খাস বান্দাদের রাস্তা। আল্লাহ পাক সেই রাস্তায় চলার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আর এটার জন্য রাস্তা এটা সহজ হওয়ার জন্য কি ব্যবস্থা, আমি আমার পীর ও মুর্শিদের জবানে শোনা এক ঘটনা আপনাদেরকে শুনাই। মোল্লা আলী কারি রহমাহুল্লাহ মেরকাত শরে মিশকাতের ভিতরে এক ঘটনা লিখছেন যে আমাদের সবাইরই আলহামদুলিল্লাহ এই ঘটনা বারবার জানা আছে, বারবার আমাদের শোনার তৌফিক হয়েছে, অনেকেরই জানা আছে, কিন্তু এইসব বিষয়গুলো এমন যেগুলো হৃদয়ে হৃদয়ঙ্গম না, শুধু এমনকি গলার মালা বানাইয়া রাখার মতো, তাবিজ বানাইয়া রাখার মতো।
না, এই সমস্ত বিষয়গুলো যেটাই এক বুজুর্গ বলছেন যে গাহ গাহ বাজে খানি কিসায়ে পারি নারা তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, এই আল্লাহ পাকের এই দেওয়ানাদের কথা বার 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 এটা আলোচনা করা চাই, আলোচনার দ্বারা হৃদয়ের ভিতরে এক জজবা এক আল্লাহ পাকের দিকে এক আকর্ষণ পয়দা হইতে থাকে যে উনি চোখের পানি দিয়া এত দূর আগাইছেন, আমিও ইনশাআল্লাহ চোখের পানি দিয়া সেই পর্যন্ত আগাইয়া যাব। উনি আগাইতে পারছেন, আমি আগাইতে কেন পারবো না? যেই রব্বুল আলামিন উনাকে কবুল করছেন সেই রব্বুল আলামিনের মেহরবানি তাজা এখন পর্যন্ত মৌজুদ আছে, আমি কেন পাবো না? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাহুল্লাহ কসম উঠাইছেন এবং বলছেন, হানুজা আবরে রহমত দুর ফাশানাস খমো খমখা নবা মোহরো নেশানাস, যে আম্বিয়াদের চেয়ারে আর কেউ বসবে না এটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে প্যার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবেন না, এই চেয়ারকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই চেয়ারে কেউ বসবে না। কিন্তু আউলিয়াদের চেয়ারকে রব্বুল আলামিন বন্ধ করেন নাই, বরং আউলিয়াদের চেয়ারকে আল্লাহ পাক খালি রাখেন না, এক ওলি চলে যায় আর এক ওলিকে আল্লাহ পাক ওখানে বসাইয়া দেন। বরফির জিলানি চলে গেছেন, আর এক বরফির জিলানিকে আল্লাহ পাক ওখানে বসাইয়া দেন। বরফির জিলানিকে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক অন্য কোন বরফির জিলানিকে ওখানে বসাইয়া দিচ্ছেন। আহ, হইতে পারে যে তার নাম আব্দুল কাদের হবে না, তার নাম আব্দুল মতিন হবে, এইরকম হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। তো হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ তাআলা বলছেন, আরে সে বড় বড় আউলিয়ায়ে কেরামের সেই মসনদে এখন পর্যন্ত পতাকা উঠতেছে, আরে তুমি তোমার কিসমতকে আগে বাড়ানোর চেষ্টা করো, কদমকে আগে বাড়ানোর চেষ্টা করো, কিসমতকে পরীক্ষা করো, আল্লাহ পাকের রহমতের পর্দা তো উঠানো আছে, পর্দে উঠে হয়ে ভি হয় উনকে এধার নজর ভি হয়, আরে বরকে মুকদ্দর আজমা সর ভি হয় সঙ্গে দর ভি হয়, আরে তুমি নিজের মস্তককে পরীক্ষা করো, তোমার মস্তককে রব্বুল আলামিনের রহমতের দরওয়াজায় রাখলে আরে মিয়া তোমার মস্তক দামি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন। তো এই ঘটনা যেটা আমরা বারবারই শুনছি, কিন্তু বারবার শোনার পরও সূরায়ে ফাতিহা যেরকম আমরা বারবার পড়ছিলাম, এই এই আমাদের এই জীবনে যার বয়স 30 বছর তার কতবার পড়া হয়েছে, যার বয়স 40 বছর সেই ভাই কতবার আমরা সূরায়ে ফাতিহা পড়ার তৌফিক হয়েছে, কিন্তু সেই কারণে কি সূরায়ে ফাতিহার মজা কমে গেছে না দিন দিন আরো বাড়তেছে? আল্লাহ পাকের দিনের শান এইটা যে যতই এটাকে আলোচনা করা হয়, যতই এটা বলা হয়, ততই এর মজা আরো বাড়তে থাকে। হ্যাঁ, তো হযরত ওয়ালা দামাত বারকাতুহুম তা হযরতের জবানে বারবার আলহামদুলিল্লাহ শোনার তৌফিক হয়েছিল যে বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই রাস্তা দিয়া যাইতেছেন, দেখলেন যে রাস্তার পাশে এক যুবক মদ খেয়া বেহুশ হয়ে পইরাস, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহর মায়া লাগলো, হায় যেই মুখ দিয়া পাক মাওলার নাম নিবে জালেম সেই মুখকে নাপাক করে বৈশা আছে, হৃদয়ের ভিতরে মায়া লাগলো, হা আল্লাহ পাকের বান্দা, কিন্তু খেয়াল করতেছিল যে হায় এটা অপরাধ করছে বটে। আমাদের পীর মোর্শেদ বলেন, আরে মিয়া কোনো মানুষকে ঘৃণার নজরে দেখো না, আরে মুসলমান তো মুসলমান, এমনকি কাফেরকে পর্যন্ত ঘৃণার নজরে দেখো না। হযরত বলেন যে হেজ কাফেররা বখারি মঙ্গারেত কে মুসলমা বুদানার বাসদ উমেদ, কে কোন মুসলমান তো মুসলমান, কোন কাফেরকে পর্যন্ত ঘৃণার নজরে দেখো না। অপরাধ অপরাধ, কিন্তু অপরাধী আল্লাহর বান্দা, অপরাধকে ঘৃণা করা এটা ঈমানের দায়িত্ব, কিন্তু অপরাধীকে ঘৃণা করা এটা হারাম। অপরাধ অপরাধ, কিন্তু অপরাধী আমার মাওলার বান্দা, এখন তওবা করবে সে জান্নাতের সরদার হইয়া দুনিয়ার থেকে যাবে। আর তুমি বিশাল বড় তাহাজ্জুদওয়ালা জিকিরওয়ালা তসবিহওয়ালা আল্লাহ পাকের কাছে রোনা জারি করনেওয়ালা, কিন্তু কি খবর আছে আগামীকাল কোন গোস্তাখি কোন বেয়াদবি আল্লাহর দিনের সাথে, কোন আল্লাহ পাকের দেওয়ানার সাথে, কোন আল্লাহর ওলির সাথে এমন কোন বেয়াদবি গোস্তাখি তুমি করলে যে তুমি ধ্বংস বরবাদ হইয়া ঈমান হারা হইয়া জাহান্নামের আস্তা কীট হইয়া দুনিয়ার থেকে চলে গেল। এই জন্য বুজুর্গান দিন বলছেন, করতে রহনা ডরতে রহনা, করতেও থাকা আল্লাহর নাম নিতেও থাকা আবার ভয় পাইতেও থাকা যে আমার ঈমান এটা আমার বাহুর জোরে আসে নাই, আমার ঈমান আমার কোন সাপ কাবলা দলিল করা না, আমার ঈমান আমার কোন পৈতৃক সম্পত্তি না, আল্লাহ পাকের নিসক মেহরবানি, আল্লাহ পাক চাইলে যে কোনো মুহূর্তে এই মেহরবানিকে ছিনে নিতে পারেন, কিন্তু হে আল্লাহ আপনার দুয়ারে ফরিয়াদ, আল গিয়াস আজ ইবতিলায়াত আল গিয়াস, শুধু জুকু হুরাস ইবতিলায়াত আল ইনাস, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে কোন পরীক্ষার ভিতরে ফেলায়েন না, আমি পরীক্ষা দেওয়ার সেই উপযুক্ত বান্দা আমি না, আল্লাহ আপনার পরীক্ষার থেকে আমাকে একটু দূরে রাখেন। এইভাবে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকা এবং নিজের ভিতরে এক আল্লাহ পাকের কাছে ইজ্জত কে সারি এটাকে জাহির করতে থাকা, ইজহার করতে থাকা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আমি যে ঘটনা বলতেছিলাম সেটা হলো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ ওই যুবক ছেলেকে দেখার পরে বললেন, আহা আমার রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাকের কাছে যদি এই যুবক এই অপরাধ থেকে তওবা করে সে তো আমার আগে দুনিয়া সে আল্লাহ পাকের রাস্তায় চলে যাবে, আরো বহুত বড় আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, আগে জান্নাতে চলে যাবে। এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহর দিলের ভিতরে এক মহব্বত, এক প্যার এবং এক শফকতের কারণে হযরত নিজেই ঠান্ডা পানি নিয়ে আসলেন, নিজেই নিজের হাতে ওই যুবক ছেলের মুখ ধোয়াইতেছেন। তো ঠান্ডা পানির স্পর্শের কারণে যুবক ছেলেটার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পরে ওই যুবক দেখল, আরে জমানার শ্রেষ্ঠ আল্লাহ পাকের দেওয়ানা, আল্লাহ পাকের ওলি, ওনার পবিত্র হস্তে আমার মতো পাপিষ্ঠের নাপাক মুখ ধোয়াইতেছেন। যুবক বলল, আহা আমি কি বলবো, আমার কলিজা মুখে আইসা যাইতেছিল, হায় আল্লাহ পাকের ওলিরা অপরাধী বান্দাদের প্রতি এত মায়াবী হন, এত দয়ালু হন, অপরাধী বান্দাদেরকে আমি আমরা ভাবতাম যে ঘৃণা করেন, অপরাধ এবং অপরাধী বান্দা দুজনকে ঘৃণা করেন, এইটাই তো জীবন ভর ভাবতেছিলাম, কিন্তু আহারে আজকের তো আমার ধারণাই পাল্টে গেল যে আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের খাস বলি যারা হন তারা আল্লাহ পাকের অপরাধী বান্দাদেরকে অনেক বেশি প্যার করেন, শফকত করেন, মায়া করেন। যুবক ছেলেটা বলল যে হযরত আপনার এই পবিত্র হস্ত আমার মতো পাপিষ্ঠের নাপাক মুখকে স্পর্শ করছে, আমি আপনাকে কথা দিলাম জীবনে কোনোদিন আর এই মুখকে নাপাক করব না, কিন্তু হে আল্লাহওয়ালা আপনাকে আপনার কাছে একটা আবদার, আপনি আমাকে কথা দেন, আপনার হস্ত মোবারক বাহির করেন, আমি আপনার হাতে আমার জীবনের সমস্ত অপরাধ থেকে তওবা করতে চাই। তো যুবক ছেলে সে তওবা করল, ভাই তুমি এ পাশে বসো, এখানে বসো, এখানে। যুবক ছেলে সে তওবা করার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ তাকে তওবা করাইলেন। তওবা করানোর পরে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ ওখান থেকে চলে গেলেন। তো মোল্লা আলী কারী রাহমাহুল্লাহ লিখছেন যে ওই রাত্রে বা পরের রাত্রে হযরতে স্বপ্ন যোগে দেখতে পাইলেন যে আল্লাহ পাকের খাস খাস ওলি যারা, সিদ্দিকের মর্তবার ওলি আল্লাহদের একটা লিস্ট আল্লাহ পাকের আরশের নিচে ভাসতেছে। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ চেষ্টা করলেন কাদের নাম এই মুবারক এই রিষ্টির ভিতরে, কাদের নাম ওখানে আছে একটু দেখে নেই, আল্লাহ পাকের এই মনোনীত খাস বান্দারা কারা। উনি ওখানে নিজের নাম দেখতে পাইয়া অনেক বেশি খুশি হইলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার আমার নামও আপনি এই মুবারক লিস্টির ভিতরে আপনি লেখা দিচ্ছেন, তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কিন্তু উনার নামের পরে যেই নামটা উনি দেখতে পাইলেন অনেক বেশি আশ্চর্য হইলেন, ওনার নামের পরে আজকার সদ্য তওবাকারী এই যুবকের নাম দেখতে পাইলেন। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ বললেন, আল্লাহ আপনার কোন ফয়সালার উপরে সেই প্রশ্ন করার অধিকার তো ইব্রাহিম রাখে না, সেই প্রশ্ন করার দুঃসাহস তো ইব্রাহিম করে না, কিন্তু হে আল্লাহ এত বড় মনসাব এবং মর্তবা এই সিদ্দিকের মর্তবার ওলি আল্লাহর সেই মসনদে আপনি আজকের যুবককে বসাইয়া দিলেন, আল্লাহ এই মর্তবার ওলি আল্লাহ হওয়ার জন্য কত চোখের পানির বন্যা, কত আহজারি, কত আল্লাহ পাকের ওলিদের দুয়ারে ঘোরাঘুরি, কত কিছুর প্রয়োজন, কত বোঝা হাদার দরকার, কিন্তু আল্লাহ আজকের সদ্য তওবাকারী এই যুবককে এত বড় ওলি আল্লাহর সেই মসনদে আপনি বসাইয়া দিলেন, আল্লাহ কি বিষয়, কিভাবে আপনি এত বড়, কি কারণে আপনার এত বড় মেহরবানি, আয় আল্লাহ আপনি যদি আমাকে বইলা দেন আমি আনেওয়ালা উম্মতকে আপনার সে আপনার সে বান্দাদেরকে আমি বইলা দেব যে আল্লাহ পাকের খাস ওলি হওয়ার জন্য, বিশিষ্ট ওলি হওয়ার জন্য শর্টকটের একটা রাস্তা এইভাবে আসে। তো আল্লাহ পাক হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ কে ইলহাম যুগে বা স্বপ্নের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হইল যে হে ইব্রাহিম বিষয়টা এই রকমের যে তুমি আমার মহব্বতে আমার মোহাব্বতের আতিশয্যে আমার পাপিষ্ট বান্দার মুখ ধোয়াইতেছিলে, আমার মোহাব্বতের আতিশয্যে। হে ইব্রাহিম, আমার মোহাব্বতে জোশ আসছে যে তুমি আমার মোহাব্বতে আমার বান্দার মুখ ধোয়াইতেছ, আমি তোমার মোহাব্বতে ওর হৃদয়টাকে আমি ধোয়াই দিছি। হে ইব্রাহিম, আমার আসমানের নিজাম তো এইটা যে ইস তরা আওকে মিলকে ইশক কা সৌদা করে, আরে তুম হামে দেখা করো হাম তুমে দেখা করে, যে আমার আসমানের নিজাম তো এইটা যে তোমরা আমাকে দেখবে, আমার খেয়াল রাখবে, আমার নাম নিবে, আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে। আমি তুমি দুর্বল ঠোঁটে, দুর্বল কণ্ঠে, দুর্বল আওয়াজে, তুমি তোমার দুর্বল শক্তিতে আমাকে স্মরণ করবে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার খোদাই শক্তিতে, কুদরতি শক্তিতে আমি তোমাকে স্মরণ করতে থাকব, অর্থাৎ তোমার সব কামকে আমি তোমার আঞ্জাম দিতে থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন। তো শর্টকটের রাস্তা কি? শর্টকটের রাস্তা হলো আল্লাহর যারা আপন হইছেন আল্লাহ পাকের দেওয়ানা, কোন দেওয়ানার পালায় পড়া, কোন দেওয়ানার সাথে চলতে থাকা, ইনশাআল্লাহ শর্টকটে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খুব তৌফিক দান করেন এবং এই দেওয়ানায় হক আল্লাহ পাকের এই বলি আল্লাহ পাক হজরতের কদর করার তৌফিক দান করেন। হজরতের প্রশংসা করা, হজরতের আলোচনা করা, এটা তো এইরকমের যে সূর্য নিয়ে আলোচনা করা, ভাই সূর্য উঠছে ওই যে দেখা যায়, আরে এদিকে আসেন দেখা যান ওই যে সূর্য, সূর্যকে নিয়ে যদি কোনো আলোচনা কেউ করতে চায়, যেই রকমের মানুষ মনে করবে যে আরে এই বেচারার মাথা ঠিক আছে কিনা, এই সূর্য যে মাথা উপরে উঠছে, এই পুরা এলাকা আলোকিত হওয়ার পরে তো সবাই জানছে, বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে যে মাথার উপরে সূর্য আছে। আহা, হযরত ওয়ালার এই ভেলায়াত, হযরত ওয়ালার আল্লাহর সাথে সম্পর্ক, হযরত ওয়ালার সেই উচ্চতর ভেলায়াতের সেই অবস্থান আজকার আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষ, শুধু বাংলাদেশ না, শুধু এই এশিয়া না, পুরা পৃথিবীতে আল্লাহ পাক হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এই ভেলায়াত আল্লাহর সাথে সম্পর্কের এই ঢঙ্কা এখন পিটতেছে মাশাআল্লাহ। আসলে এটা কবি আলম গুলিস্তা, কবি বীরানা হোতা হয় ঝোতা হয় বাপা সে খাতেরে দিওয়ানা হোতা হয়। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর সম্বন্ধে হযরত মীর ইরশাদ জামিল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাই, সৈয়দ হযরত মীর ইরশাদ জামিল সাহেব রহমাহুল্লাহ আওলাদ রাসূল, তো উনাকে হযরত ওয়ালা শাহ করাচি রহমতুল্লাহ তাআলা আলাই একবার বলছিলেন যে মীর সাহেব শোনো, ঘটনা ছিল ওইটা যে পটিয়া মাদ্রাসাতে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের হযরত ওয়ালা শাহ করাচি রহমাহুল্লাহর বয়ান হইছে। তো পটিয়া মাদ্রাসায় বিশাল বড় মজমা, বহু আগের কথা, তো ওই সময় তো এতটা গাড়ি গুড়ির ইন্তজাম ছিল না, তো ছোট্ট একটা গাড়ি যেটার ভিতরে হযরতওয়ালা শাহ করাচি রহমাহুল্লাহ, হযরতের দুই খাদেম আর যিনি হযরতকে নিয়ে যাচ্ছেন হাজী বশির সাহ উনি ছিলেন, এরপরে গাড়িতে কোনো আর জায়গা নাই। তো আমাদের হযরতওয়ালা দামাত বারাকাতুহুম ওই পটিয়া মাদ্রাসা থেকে যখন হযরতওয়ালা শাহ করাচি রহমাহুল্লাহ ওই মেজবানের বাড়িতে যাইতেছেন, তো গাড়িতে তো জায়গা নাই, গাড়ি চলে গেছে, এখন ঠিকানাও জানেন না কোথায় হযরত কোথায় গেলেন, এই ঠিকানাও হযরতের জানা নাই। তো হযরত কি করলেন, হযরত ওই গাড়ি যখন যাইতেছে আর কোনো খেয়াল নেই হযরতের, হযরত গাড়ির পিছনে যাইতেছেন, তো একটু স্লো ভাবে যখন গাড়ি যাইতেছিল হযরত হাইটে যাইতেছিলেন, যেই গাড়ি দ্রুত যাইতেছিল হযরত পিছনে দৌড়াইতেছিলেন। আরে গাড়ি দ্রুত চলে গেলে কেউ দৌড়ে কি সেটা নাগাল পায়, কিছুক্ষণ পরে দেখতেছে গাড়ি আর দেখা যাচ্ছে না, তো হযরত চিন্তা করলেন কি করব এখন, হযরত কোথায় গেলেন কোথায় গেলেন। পরে হযরত বললেন যে একটা বাস যাইতেছিল, তো আমি বাসের উপরে বাসে উঠা বসলাম, একটু পরে আয়শা ওই যে টিকিট মাস্টার যে সে আয়শা বলল যে ভাই ভাড়া দেন, তো হযরত জিজ্ঞেস করছেন কত টাকা ভাড়া, তো উনি প্রশ্ন করছেন কোথায় যাবেন, এখন হযরত বললেন যে আমি কি বলবো কোথায় যাব সেটা কিভাবে কি বলবো, বললাম যে ভাই গাড়ি যাবে কোথায়, তো বলছে ফোলা জায়গায় যাবে গাড়ি, আচ্ছা ওখানের ভাড়া কত, বলছেন এইটা ভাড়া, তো হযরত ওই ভাড়াটা দিয়া দিলেন, আল্লাহ আল্লাহ। তো ওখানে যাওয়ার পরে হযরত নামলেন, এখন চিন্তা করলেন যে আমি কোথায় আসলাম, তারপরও আহা, আল্লাহ পাকের তালাশে যারা লাইগা থাকেন তাদের অবস্থা কি হয়। যে হযরত তারপরে বললেন যে আমি লোকদেরকে জিজ্ঞাসা করতে শুরু করলাম যে ভাই এখানে এই বিদেশের করাচির এক বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা উনি আসছেন কিনা এখানে, কেউ বলতে পারতেছে না। পরে হযরত বলেন যে আমি এক বাসায় গেলাম, যে চিন্তা করি যে এখানের যে বাসাগুলো এর ভিতরে কেউ জানে কিনা। তো এক বাসায় গিয়ে হযরত নক করলেন, তো কলিং বেল দিলেন, দেওয়ার পরে এক মহিলা আসছে। তো মহিলা আসার সাথে সাথে হযরত চোখ নিচে করছেন, মাথা নিচু করার পরে ওই মহিলা রাগ করে চলে গেছে, যে কলিং বেল দেওয়ার পরে মাথা নিচু করে আছে। কিন্তু হযরত জিজ্ঞেস করছিলেন যে এই করাচির এক বহুত বড় বুজুর্গ উনি কি এখানে আসছেন। তো মহিলা রাগ করে চলে গেছে, এই আওয়াজ ভিতরে কেউ পাইছেন, তো উনি এরপরে আসছেন। আয়েশা বললেন যে করাচির, হ্যাঁ হ্যাঁ আসছেন, উনি আসছেন এখানে। আচ্ছা, হযরতের তো এই অবস্থা, এই অবস্থায় হযরত আলা করাচি রাহমাহুল্লাহর কামরায় গেলেন। যাওয়ার পর বলছেন তুমি কি খানা খাইছো, চেহারা দেখে তো বুঝতে পারছেন। তো বলছে না। তো হাজি বশির সাহেবকে হযরত আলা শাহ করাচি রাহমাহুল্লাহ বলছেন যে হাজি সাহেব ইয়ে ইনকো খানা খিলাও। তো হযরতকে নিয়ে গেছেন খানা খাওয়ার জন্য। ওই সময় হযরত আলা শাহ করাচি রাহমাহুল্লাহ হযরত সৈয়দ মীর ইরশাদ জামিল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজ খাস খাদেম তাকে বলছিলেন যে মীর সাহেব ইয়াদ রাখো, ইয়ে শখস ও জমানা, এক জমানা আয়েগা ইয়ে শখস পুরে দুনিয়া মে গলগলা মচা দেগা। মীর সাহেব স্মরণ রাখো, এক জমানা আসবে এই লোক পুরা পৃথিবীকে কাঁপাইয়া দিবে। কলন্দর হর্ষে গোয়া দিদা গোয়া। আল্লাহ পাক হযরতওয়ালা দামাত বরকাতুহুমের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম আসছেন, আমাদের হযরতের জলিল কদর খলিফা মাশাআল্লাহ বড় আলেম, আল্লাহ পাক এই আলেমকেও কদর করার তৌফিক দান করেন।
মাশাআল্লাহ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বায়ান পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় পীর মুর্শিদ হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বিশিষ্ট খলিফা, ঢাকা মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সম্মানিত নায়েবে মুফতি, মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين، صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الحمد لله، الله تعالى অনেক বড় মেহেরবানি আমাদের উপরে, আমাদের এই জিন্দেগির উপরে আল্লাহ তাআলার বড় মেহেরবানি এবং দয়া, যে ফিতনা ফাসাদের এই ব্যাপকতার যুগে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় ব্যক্তিত্ব এবং আল্লাহ তাআলার এত বড় মুকাররব ব্যক্তির সান্নিধ্য এবং সহবত নসিব করেছেন। এটা আল্লাহ তাআলা যার মঙ্গল চান তারই ভাগ্যে জুটে, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। কোন বড় আল্লাহওয়ালার সহবত সান্নিধ্য নসিব হওয়া, তার সুদৃষ্টি পাওয়া, তার দোয়া নসিব হওয়া, এটা একজন মানুষের জিন্দেগি কামিয়াব হওয়ার জন্য এগুলো মূল বিষয়। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ যারা ছিলেন তাদেরকে সাহাবা বলা হয়। মূলত এই তাদের নামের ভিতরেই তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় আছে এবং শ্রেষ্ঠত্বের কারণও রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বৈশিষ্ট্যই এই তাদের নামের ভিতরে বৈশিষ্ট্য ফুটে উঠেছে। জাহিলি এবং বর্বর যুগের মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবতে এসে স্বর্ণ মানব হয়েছেন, সকল মানবকুলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা হয়েছেন। সাহাবা কেরাম, আদনা সাহাবা কেরাম, যে কোন সাহাবা কেরামের পুরো উম্মতের ভিতরে সাহাবা কেরামের ধুলো বরাবরও কেউ না। এত বড় মাকাম শুধু কিসের জন্য? যে তারা সাহাবা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য তাদের নসিব হয়েছিল, সহবত নসিব হয়েছিল। এই জন্য একজন মানুষের মানুষ হওয়ার জন্য সে যদি ইনসান হতে চায়, সে যদি আল্লাহকে পেতে চায়, তাহলে সেই রকম বড় মানুষের সাথে সান্নিধ্যই আমাদের জন্য জরুরি। আমাদের দাদা বীর হযরত রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন, আদমি আদমি বানাতা হয়। কোন আল্লাহওয়ালার সহবত এবং নিসবত যদি নসিব হয়, তাহলে দেখতে দেখতে তার ভিতরেও আল্লাহ প্রেম এসে যায়, আল্লাহর ইশক মহব্বত এসে যায়। কোন আল্লাহওয়ালার সান্নিধ্য যদি নসিব হয়, তো এর দ্বারা একজন এক সময় ছিল যে তার দিলের ভিতরে দুনিয়া ছিল, দুনিয়ার তামান্না, দুনিয়ার বানাবে, হারাম দুনিয়ার খাহেশাত ছিল তার দিলের ভিতরে ভরা ছিল, এবং ওই জিন্দেগিও ছিল। কিন্তু কোন আল্লাহওয়ালার সহবত, যার দিলের ভিতরে আল্লাহর ইশক মহব্বতের আগুন আছে, তার সান্নিধ্য যখন নসিব হতে থাকে, ধীরে ধীরে তার ওই দিলের ওই দুনিয়া পরিবর্তন হয়ে যায়। ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, আর জুয়ে খন হো ইয়া হসরতে পা মাল হো, আব তো ইস দিল কো বানানা হ্যায় তেরে কাবিল মুঝে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির সাহবতের ভিতরে গিয়ে হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহকে দেখতে 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 ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার তার দিলের দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, দিলের চাহাত পরিবর্তন হয়ে গেছে। এখন তিনি চান যে আমার দিল রক্তাক্ত হোক, সব আশা ধুলিসাৎ হোক, কিন্তু আমি আল্লাহর বলব। এই বিষয়টা দিলের ভিতরে এই ইচ্ছাটা প্রবল হয়, এমনি তো দু চার দিন ইবাদত সবাই করে নেয়, কিন্তু আল্লাহর মহাব্বতের ভিতরে পাকা হওয়ার জন্য, আল্লাহর মহাব্বত এবং ইশকের ভিতরে মুস্তাহকাম এবং ওই জিন্দেগি আসার জন্য, তৌবার জিন্দেগি পাওয়ার জন্য কোন আল্লাহওয়ালার সহবত জরুরি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন গালিবান, এই উম্মতের শেষ পর্যন্ত তাদের ইসলাহ, তাদের খায়র, তাদের কল্যাণ ওই জিনিসের ভিতরে রয়েছে যেটা তার পূর্ববর্তী উম্মতের পূর্ববর্তীদের ভিতরে যে জিনিসটা ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে যার দ্বারা পরিবর্তন হয়েছেন, যেই মূল বিষয় সহবতের মাধ্যমে। তো এই উম্মতের শেষ পর্যন্ত এই উম্মতের দাওয়া এবং এই উম্মতের শেফা, এর মধ্যে ইসলাহ ওই জিনিসের ভিতরে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আমাদের হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুমের আমাদের সান্নিধ্য নসিব হয়েছে। আমাদের উচিত হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুমের কদরদানি করা, মূল্যায়ন করা। মূল্যায়ন কি হবে? যে বেশি বেশি হযরত ওয়ালার সহবতে আসি আমরা, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ওয়ালার সাথে একটা সম্পর্ক দান করেছেন, আমাদের এখনো আমাদের ভিতরে রেখেছেন। হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুম যদি পাকিস্তানে থাকতেন, তাহলে আমাদের জন্য হযরতকে পাওয়া কত কঠিন ছিল। পাকিস্তান ওয়ালারা ছটফট করতেছে হযরতের জন্য, ওয়াকিং একবার ছটফট করতেছে। হযরত ফিরোজ মাইমুন সাহেবের এক একটা চিঠি দেখলে হয়রান লাগে, তারা কত হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুম মিলার জন্য কতটা যেন ছটফট করতেছে, আর আমরা এত কাছে পাওয়ার পরে কি কদরদানি করছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, সত্যি হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুমের এই সহবত একেবারেই যেন আমাদের আকাবের ও আসলাফের সহবত, একেবারে ওই ওই জিনিসই এখানে ওই রঙই আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুম কদরদানি করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কদরদানি তো হলো এটা যে খুব বেশি বেশি হযরত ওয়ালা দাওয়াতুল্লাহ গাদুমের কাছে আসা এবং হযরতের রঙে রঞ্জিত হওয়া, হযরতের ভিতরে যে জিনিসগুলো আছে আমি হজরতওয়ালা দাউদুল্লাহ কাদরীর সাথে কত রাত রাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহরবানি থাকার সুযোগ হয়েছে, লম্বা সময় এত কথা এত কথা, কিন্তু এখন পর্যন্ত কখনো আমি হজরতওয়ালা দাউদুল্লাহ কাদরীকে একটা গীবত করতে শুনিনি। অথচ বিভিন্ন মানুষ তাহাজ্জুদ আছে, বিভিন্ন আমল আছে, বিভিন্ন ইলম আছে, অল্প সময় কারোর সাথে বসলে দশ মিনিটের ভিতরে হয়তো কারো সমালোচনা করে ফেলেছে, ওই পবিত্র সান্নিধ্য নসিব হয় না। যেটা হজরতওয়ালা দাউদুল্লাহ কাদরীর কাছে আসলে যেটা প্রকৃত আল্লাহর আল্লাহ তাআলার স্মরণের জিন্দেগি যেটাকে বলে, এমনি হাসি খেলা মনে হচ্ছে যে খুব হাসতেছেন হজরত, বিভিন্ন কথাবার্তা বলতেছেন, গল্প গুজব করতেছেন, কিন্তু এর ভিতরে একটাও গুনাহ নাই, সুন্নতের খেলাফ নাই, জিন্দেগি স্বাভাবিক জিন্দেগির ভিতরে কিভাবে শরিয়াত এবং সুন্নাত মোতাবেক জিন্দেগি কাটাবে এর যেন অনুশীলন হজরতের জিন্দেগির ভিতরে আছে, এর অনুশীলন হজরতের জিন্দেগি জিন্দা অনুশীলন। এটা ভাই নিয়ামত দুনিয়া থেকে চলে গেলে তখন আমরা হায় উদাস করতে থাকবো, তাই না? কোথায় আমরা পাবো? হজওয়ালা দাহম বরকাত ঘন্টা ঘন্টা দুই ঘন্টা বায়ান করেন, পুরো বায়ানের ভিতরে মনে হয় যে আল্লাহ আকাবিরের এত হাওয়ালা, এত হাওয়ালার সাথে আকাবিরের এত হাওয়ালার সাথে কথা আমি আর কোন মজলিসে এরকম পাইনি। কোথায় আমরা পাবো এই বিষয়গুলো? এই বিষয়গুলো যদি কদরদানি আমরা না করতে পারি তাহলে আসলেই আমরা নাশকরি ভিতরে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর কদরদানি করার তৌফিক দান করে। এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় ইহসান, অনেক বড় ইহসান আমাদের প্রতি। হজরতওয়ালা দাউদুল্লাহ কাদরী একটা কথা বলেন মাঝে মধ্যে বিভিন্ন বায়ানাতের ভিতরে, হজরতের একাধিকবার শুনেছি, হজরত বলেন যে সিরফ সোহবত কাফি নেই, এটা আমি হজরত হাকিম থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবেও পেয়েছি, সিরফ সোহবত কাফি নেই। হজরত বলেন যে শুধু সোহবত যথেষ্ট না, প্রথমত বলা হলো খুব বেশি সোহবতে আসা উচিত, আস্তে আস্তে আসলে পরিবর্তন হতে থাকে, রং পরিবর্তন হতে থাকে, বড়দের তাওয়াজ্জু এবং বড়দের নজর এটা অনেক দামি জিনিস, এটা অনেক দামি জিনিস। একজন মানুষের বড় হওয়ার জন্য এটা এটা একবারে নিয়ামক জিনিস, এটা মূল বিষয়। আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, একজন বড়র দোয়া, এটা সবচেয়ে বড় দামি জিনিস। বাকি হজরত বলেন যে এটা যথেষ্ট না, তাকওয়ার সাথে সোহবত, হ্যাঁ তাকওয়ার সাথে সোহবত, নিজে তাকওয়ার উপরে উঠা এবং চলার জন্য আপ্রাণ চেষ্টা আর সাথে শেখের সোহবত, এই দুই জিনিস যদি মিলে ইনশাআল্লাহ জিন্দগির ভিতরে নূর আসবে, জিন্দগির রং লাগবে, শেখের রঙে রঞ্জিত হতে থাকবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া জিন্দগি অবলম্বন করো, ওয়া কুনু মাআস সাদিকিন, হযরত হাকিম থানভী রহমাতুল্লাহ তরজমা করতেন, আর সাচ্চুকে সাথ রেহে পড়ো, সত্যবাদী যারা তাদের সাথে থাকো। এরকম সত্যবাদী জিন্দগি পাবেন কোথায়? যে এত বছরের হজরতওয়ালা দাউদুল্লাহর সাথে উঠা বসার জিন্দগি কিন্তু একবারও কখনো সফরে হজরে কখনো রাত দুপুরে কখনো হজরতকে একটা গীবত করতে শুনিনি, সুবহানাল্লাহ। এত ইস্তেকামাতের জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে জিন্দগি শিখার তৌফিক দান করেন। এমনি আসা যাওয়া ইত্যাদি এটা তো আছে, এটা অনেক বড়, আসতে থাকা মানেই আল্লাহ তাআলার রহমত তার উপর হতে থাকে, সাথে সাথে এই বিষয়গুলোকেও আমাদের জিন্দগিতে ধারণ করতে হবে। হজরতের সাথে হজরতকে দেখে দেখে যদি আমরা এই সমস্ত জীবন শিখে নিতে পারি তবেই তো হজরতের কদর দানি হবে। হালাল হারামের তমিজ হজরতের ভিতরে কত, সুবহানাল্লাহ। একদিন একজন মানুষ হজরতকে একটা ডায়রি হাদিয়া দিচ্ছিলেন, হজরত বললেন যে ভাই ডায়রি দেখে হজরত আর হাতে নিচ্ছেন না, এটা কোন কোম্পানির বা কি সমস্যা, বিভিন্ন কোম্পানির সুদি কোম্পানির ডায়রি থাকে, তো সেটা মানে কোন আপনার ইন্স্যুরেন্স কোম্পানির ছিল, ডায়রি ছিল। হজরত বললেন ভাই এটা কি, আসলে সাথী থেকে জিজ্ঞেস করলেন, হজরত অমুক ইন্স্যুরেন্স এর, তো এটা হজরত হাতে ধরলেন না, নিলেন না। ভাবলাম যে কি করেন দেখা যাক, কেননা যে বেচারা দিতেছে সে তো আর এই মাসলাই জানে না, কিন্তু তাকে কিভাবে বিদায় করবেন এই বিষয়টা শেখার বিষয় ছিল। ছোট ছোট মাসলার ব্যাপারে হজরতের হালাল হারামের এত তমিজ এবং হালালের উপরে এত মজবুতি হজরতের, মাসাইলের ব্যাপারে এত সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টি হজরতের, এটাও বড় হয়রান হয়, এটা বড় সুন্দর লাগে। এই বিষয়গুলো আমাদের খুব গভীরভাবে নেওয়ার মতো বিষয়। হয়তো বলা আমার পক্ষে তুমি জিন্দগির বিভিন্ন বিষয়গুলো আছে, আলোচনাগুলো তো অনেক লম্বা বিষয়, হজরত থেকে কত জিনিস শেখার আছে, কত জিনিস শেখার আছে হজরতের থেকে, জিন্দগি কত কিছু শেখার আছে। শুধু হালাল হারামের তমিজের বিষয়টা যে হজরত প্রত্যেকটা মাসলার ব্যাপারে এত বেশি হালালের এবং জাওয়াজ এবং শরিয়াতের এই বিষয়গুলো খেয়াল করেন, এটা বিশেষভাবে লক্ষণীয়। আমাদের সকলে যারা আমরা হজরতের সাথে সম্পর্ক রাখি, আমাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার ইত্যাদির ভিতরে এই এই হজরতের এই গুণাবলী যেন আমাদের ভিতরে এসে যায়। তো ওই বেচারাকে হজরত বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার এই ডায়েরির কাগজগুলো আমি গ্রহণ করলাম, বাকি এটাকে আপনাকে ফেরত দিলাম। গ্রহণ করলেন, আগে মৌখিক গ্রহণ করলেন, মৌখিক ভাবে গ্রহণ করলেন, এরপরে তাকে এটা ফেরত দিলেন। বেচারা খুশি হয়ে গেছে, বলছে যে এটা মাসলার সমস্যা আছে, এটা নেওয়া যাবে না। কিন্তু বেচারা একবার খুশি হয়ে গেছে যে না, হজরত তো মন থেকে গ্রহণ করে নিলেন বিষয়টা, একটু ভাষা দিয়ে এমন ভাবে তাকে খুশি করে দিলেন, আবার সে বেচারা মাসলাও জানলেন।
ওয়াকুনু মাআস সাদিকিন, হাকিম উল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাই এটা তর্জমা করতেন, আমাদের শেখ থেকে আমরা শুনেছি এই তর্জমা, যে ওয়াকুনু মাআস সাদিকিন, আর সচ্চু কে সাথ রেহ পড়ো। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই এটার তাফসীর এভাবে করেন, আই খালিতুহুম লিতাকুনু মিছলাহুম, এতটা তাদের সাথে মেশো যে তাদের রঙে রঞ্জিত হয়ে যাও। আসলে মজবুত তাকওয়ার জিন্দেগি এবং তাকওয়াপূর্ণ জিন্দেগি এটা শেখার একমাত্র ওই রাস্তা এটা, যে তাকওয়ার জিন্দেগি দেখলেই তাকওয়াপূর্ণ জিন্দেগি, তাকওয়াপূর্ণ জিন্দেগির সহবত অবলম্বন করলে তখন বিষয়টা সহজ হয়, পড়াশোনা করে শুধু হয় না। আমাদের দাদা বীর হযরত রহমতুল্লাহ আলাইহি এটার উদাহরণ দিতেন, যে দেখো কেউ সাঁতারের উপরে ডক্টরেট করেছে, সাঁতারের উপরে ডক্টরেট করেছে, কিন্তু সে কখনো প্র্যাকটিক্যাল করেনি, এটার উপরে পানিতে যায়নি, সে ডক্টরেট, তাকে যদি এই ডক্টরেট ডিগ্রি, ফার্স্ট ক্লাস ডক্টরেট ডিগ্রি করেছে, তাকে যদি এখন মানে পানির ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে সব ডিগ্রি সহ ডুবে যাবে। হ্যাঁ, এই জন্য জিন্দেগি থেকে জিন্দেগি শিখা যায়, জিন্দেগি থেকে জিন্দেগি শিখা যায়। তো হযরত আলা দাম বরকাত জিন্দেগি থেকে শেখার মতো একটা খুব দামি বিষয়, অত্যন্ত দামি বিষয়, সেটা হলো হযরত আগে এই কথা বলতেন যে মানুষ সবাই কি ওয়াজে বা বিভিন্ন বক্তব্যে কি বলে, এগুলো সব নিজের মন গড়া কথাবার্তা বলে। হযরত বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমদের কথাবার্তা শুনে অনেক সময় রাগান্বিত হতেন এবং মানে বলতেন আমাদেরকে যে কি কথাবার্তা বলে, দিনের রং সাথে কথা বলা উচিত। বুঝতাম না তখন এই বিষয়গুলো, হযরতের বায়ানাত ইত্যাদি শুনতে শুনতে এখন যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেটা হলো যে দিন আকাবিরের রঙে পেশ করা, আকাবিরের হাওয়ালায় দিন পেশ করা, এইটা যে এত বড় গুরুত্বপূর্ণ এবং এত নুরানি বয়ান, এটা হযরতের ভিতরে কামেল মুকাম্মাল এই বিষয় হযরতের ভিতরে আছে। এক একটা বায়ানাতের ভিতরে কত বুজুর্গের হাওয়ালা, শুধু আপনি শুধু এটা গণেন আপনি, এটা অসম্ভব, এটা অন্য আমি অন্য কোন মজলিসে এটা দেখিনি যে এত বুজুর্গের হাওয়ালা, প্রত্যেকটা কথার সাথে বুজুর্গের হাওয়ালা আছে, পাশাপাশি কোরআন হাদিসের দালায়েলও ভরপুর। এই দুই বিষয়ের সম্মিলন, যে কোরআন হাদিসের দালায়েলও আবার আকাবিরের হাওয়ালা, দুই বিষয়ের সম্মিলন এবং এই দুই বিষয়কে সাথে নিয়ে কোন বায়ানাত পেশ করার জন্য হযরত একবারে বেমিথাল আমাদের হযরত ওয়ালা দাম বরকাত। এতে হয় কি, এমনি তো কোরআন হাদিসের নূর, আর এই কোরআন হাদিসের এই নূর তো কোরআন হাদিস এগুলো তো রিজালুল ইলম ব্যতীত আল্লাহ তাআলার কাছে, মানে এটা তো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস আসমান থেকে এমনি দিয়ে দেননি, বরং রিজালুল ইলম দ্বারা দিয়েছেন। রিজাল আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, এবার সাহাবা, তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুজতাহিদিন, এবার ওলামায়ে রাসেখিন, নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মাধ্যমে এই দিনের অনুশীলন এবং তাদের তারা দিনের দিনের মিসাল দৃষ্টান্ত। যখন কোরআন এবং হাদিস আকাবিরে জিন্দেগি দ্বারা পেশ হয় তখন ওই জিনিস অনেক দামি হয়ে যায়। এবং আকাবের জিন্দেগীর নূর দ্বারা ওই জিনিস এতটা বুঝে আসে, ওই জিনিস এতটা অন্তর ভিতরে রাসেখ হয়ে যায়, মজবুত হয়ে যায়, তখন উম্মতের জন্য এটা গ্রহণ করা, সব মানুষের জন্য গ্রহণ করাটা সহজ হয়ে যায়। আর হযরত ওয়ালা দাম বরকাত উমর বায়ানের ভিতরে এই বিষয়ের কামেল তালিমাত আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় একটা নিয়ামত দান করেছেন, আমাদের এই জিন্দেগীতে আমরা হযরতকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটার কদরদানি করি আমরা। হযরতের বায়ানাত এখন আলহামদুলিল্লাহ আমাদের মুফতি শহীদুসালাম সাহেবের কষ্ট মেহনতের বরকতে আমরা ঘরে বসে হযরতের বায়ানাত গুলো পেয়ে যাই। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়র দান করেন। আমি অনেক সময় ওনার জন্য দোয়া আসে যে অনেক বড় একটা এহসান হয়েছে আমাদের প্রতি। বিভিন্ন সময় হযরতের বিভিন্ন বায়ানাত গুলো শুনতে মনে চায় যে হযরতের এখনকার বায়ান কি, হযরতের বায়ানাতের ভিতরে সময়ের যুগের বিভিন্ন বিষয়ের ইসলা থাকে, এই বিষয় থাকতেই থাকে সবসময়, বিভিন্ন বিষয়ের ইসলা সংশোধন এটা থাকে। এই বিষয়গুলো গভীরভাবে শোনা, সবসময় তো সব মজলিসে হাজির হওয়া সম্ভব হয় না, কিন্তু এই মুফতি শহীদুসালাম সাহেবের এই হোয়াটসঅ্যাপ ইত্যাদির ইয়েতে কারণে আমাদের কাছে পৌঁছা সহজ হয়ে গেছে বিষয়। এগুলো থেকে আমরা হযরত ওয়ালা দাম বরকাতের তালিমাত থেকে আমরা বেশি বেশি উপকৃত হই, এবং যারা আমাদের কাছে আমাদের ভিতরে যারা এই খুতবার দেন মসজিদের সাথে সম্পর্ক, বিভিন্ন হালকার সাথে সম্পর্ক, আমরা হযরত ওয়ালা দাম বরকাতের এই সমস্ত তালিমাত গুলোকে ব্যাপক করি, এগুলো ব্যাপক করা উচিত। নিজেদের শুধু নিজেদের ব্রেন প্রসূত কথাবার্তা না বলে হযরত ওয়ালা দাম বরকাতের এই কথাগুলোকে যদি আমরা আকাবিরের কথাগুলোকে আমরা পৌঁছাতে থাকি, তো এটা নূর হবে এবং এটার দ্বারা জিন্দেগি হবে ইনশাআল্লাহ। জিন্দেগি দ্বারা জিন্দেগি হয়। আমাদের দাদা পীর হযরত রহমতুল্লাহ বলতেন, আদমি আদমি বানাতা হয়। আসলে যারা রিজালুল ইলম ছিলেন, যারা আমাদের আকাবির ও আসলাফ ছিলেন, তাদের জিন্দেগি যখন আমরা পেশ করতে থাকবো, তাদের দ্বারা তাদের হাওয়ালাতে কথা বলতে থাকবো, তখন ওই বিষয়টা বেশি সুন্দর হবে এবং নূরওয়ালা হবে, জানদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের খুব কদরদানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হযরত ওয়ালা দাম বরকাতের সেহাত আফিয়াতের সাথে তবিল হায়াত আল্লাহ তাআলা নসিব করেন। আমাদেরকেও খুব বিচক্ষণতার সাথে হযরত থেকে ইস্তেফাদা করার, কামেল মোকাম্মল ইস্তেফাদা করার তৌফিক দান করেন। হযরতের তাওয়াজ্জু আমাদেরকে নসিব ফরমান আল্লাহ তাআলা।